exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
শুরু হলো আরো একটি আনকোরা এপিসোড। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি বার নিজের বিবেককে জাগ্রত করার জন্য, আরো একটি বার রেডিওতে কান পাতার জন্য, এবং একই সাথে সিক্রেটস এর আজকের এই এপিসোডটি অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রতিটি এপিসোডই ইম্পর্টেন্ট এই অর্থে যে প্রতিটি এপিসোডেই নতুন নতুন ঘটনার আমরা মুখোমুখি হই, আর আজকের এই এপিসোডটি একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই কারণে যে আজকের সিক্রেটসে যে সিক্রেটসটি রিভিল হবে সেটা সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। এবং আমি ডেফিনেটলি শিওর যে বাংলাদেশের অনেক অনেক শ্রোতা আছেন বা মানুষ আছেন যারা আজকে হয়তো প্রথম এই বিষয়টা জানবেন, এবং কনসাসনেসের জায়গাটা থেকে, সচেতন করবার জায়গাটি থেকে আমরা রেডিওতে এই বিষয়টি রিভিল করছি। সেই জায়গাটিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলবো যে আমার এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, এবং আমাদের নাম্বারটি হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 0961190404। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সিক্রেটসের আজকের এই পর্বে কি আমার সঙ্গে রয়েছে চলুন শুরুতে তার সঙ্গে একটু পরিচিত হই।
আচ্ছা, নামটা একটু বলেন।
জি, আমার নাম শামীম।
শামীম
জি,
কোথায় থাকেন?
জি, আমি ঢাকা আদাবর থাকি।
ঢাকা আদাবরে, ওকে। বয়স কত আপনার এখন?
24 বছর।
সিক্রেটসে কেন আজকে নিজের জীবনের সিক্রেটগুলো বলতে যাচ্ছেন?
জি, আমি যে অপরাধ করছি, যে আমার মতো যা কেউ অপরাধ না করে, আমি এই অপরাধের সাজা আমার মেয়ে মনে পাইছে, এটা আমার কাছে
মনে হয়।
জি জি,
ওকে, ঠিক আছে। আমরা একবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুনি, কেন আজকে আপনি সিক্রেট এসেছেন সেটা আপনার স্টোরিটা জানার পরেই আসলে অনেকেই ধারণা পেয়ে যাবে আই থিঙ্ক। ওকে, বলুন।
জি, আমাদের দেশের বলা তো আমাদের আলী আজাদ শিকদার বাড়ি, তো আমাদের সম্পত্তি ছিল অনেকেই, তো আমাদের বাড়িটা নদীতে ভেঙে যায়। তখন তো আমি একদম ছোট দুধের, তারপর আমার দাদা আর আমার বাপে মিলে জমিন কিনে, জমিন কিনলো এখানে একটা বাড়ি করে। আমাদের যে কিছু খোয়ার বই এরকম কোনো অবস্থা ছিল না, তো তখন তো আমরা তিন ভাই বোন, সংসারে খুব অভাব।
বাবা কি করতো?
আমার বাবা মাছ ধরত নদীতে,
জেলে ছিল।
জি, মোটামুটি বাবা বেশ কিছুদিন যাওয়ার পরে আমি মোটামুটি একটু বড় হই, 7-8 বছর বয়স হয় কিংবা 6-7 বছর, তখন তো আমার বড় ভাই আর আমার আব্বু মাছ ধরতো।
আচ্ছা,
তখন তো আমি ওদের সাথে নদীতে মাছ ধরতে যেতাম। তো মাছ ধরতে যেতে কোনো ফলে যে আমার বড় ভাই আর মাছ ধরে না, উনি পড়ালেখা করে, আমার বড় বোন পড়ালেখা করে, আমি আর আব্বু মাছ ধরি। তো বেশ কিছুদিন যাওয়ার পরে আমি ফোলাফান নিয়ে মাছ ধরি।
আচ্ছা, এটা কোন এলাকার গল্প, মানে কোন জেলায়?
এটা ভোলা জেলায়।
ভোলাতে?
জি।
ওখানে প্রচুর মাছ হয় নাকি?
জি, মাছ হয়,
হাওড় অঞ্চল আছে।
জি জি।
আচ্ছা, ঠিক আছে, বলেন।
তো আমি মাছ ধরি, মাছ ধরার পরে মাছ ধরে আমরা গ্রামে গ্রামে বিক্রি করি। তো এমনি বেশ কিছুদিন জায়গা, তো আমি যাই কাম করি, মানে সব বাপমার হাতে দিই, খুব পরিশ্রম হয়। তো একদিন হঠাৎ করে আব্বুকে বললাম, আব্বু যা সত্য থাকি কেউ কিছু করতে নাই, আমি টাউন করুম। তো বড় ভাই বোন পড়ালা করে, আমি কিন্তু পড়ালা করিনি।
টাউন করুম মানে হচ্ছে আপনি শহরে আসবেন?
আমি শহরে আসবো।
আচ্ছা,
দেশে কেউ কিছু করতে পারে না, আমি শহরে আসবো। তো আমি ঢাকায় আগে আমি আমার খালার বাসায় এসে 4 দিন বেড়াইছিলাম। তো ঢাকা সদেঘাট লঞ্চের ভিতরে তো বহুত কিছু আছে, লম্বা সম্বা বহুত কিছু আছে, জালমুড়ি এসে বহুত কিছু আছে। তো আমি 12 টাকা লঞ্চে খেয়ে ফেলি, আমার কাছে টাকা নেই, 1 টাকা ছিল। তো সদেঘাটে নাই ম্যাম, আমার খেলা আছে যে খালার বাসাটা এই বেরিতে বেরিতে গেলে একটা টাওয়ার আছে, 4 তলা টাওয়ার আছে খালার বাসার পাশে। তো এই টাওয়ারটা দেখলে আমি মনে করি খালার বাসা অনেক দূর, তখন তো 12 টাকা গাড়ি করা। বেয়াদাস গাড়ি ভাড়া 12 টাকা। তো আমি সদর গাড় থেকে গাড় তুলি সুইচ গেটের কাছে একটা হাইটার সব। তো লস সারে লস সদর গাড়টা ভরবো মানে ভিড়ে। তো আমি ওইখানে লঙ্গি দোকাশা দিয়ে হাঁটা দলাম, আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে গাড়িতে আসবো? তো আইতে আইতে দিনের 11টা বেজে যায়। এখানে আসার পর দিয়ে খালার বাসার সামনে গেলাম, যাই দিয়ে খালার বাসা কালামারা, খালার বাসা কালামারা আবার দোকানে আসলাম। আসার পর ওইখানে ওই সময় সিটি ছিল, সিটি সাইড ওটা বসতে লাগা। তো সিটি সল তো সিটি ছিলাম, দোকানটা বলছে ভাই কি খাবেন? আমি বলছি ভাই আমার কাছে টাকা নেই, কেউ উঠেন পানি মারছে। আমি উঠতে গেলাম দিয়ে আবার যে খালার বাসা গেছি আধা ঘন্টা, খালার বাসা কালামারা। তো যখন দিনের 12টার দিকে বাজে যাবো তখন কয়েকবার গেছিলাম, তখন একটা লোক জিজ্ঞাসা করলো যে আপনি কার বাসা হয়েছেন? আমি বললাম যে এটা আমার খালার বাসা। আপনার খালার নাম কি, বাইর নাম কি? বললাম যে আমার বাইর নাম কয়েকরত এখানে থাকে না, ওরা এখান থেকে ছুটে গেছে। কইছিল একটু দেখাই দিবেন বা আসুন আমার সাথে আসুন। উনি যে বাড়িতে খালায় থাকতো ওই বাড়িটা আমার দেখে দিয়েছে। ওইখানে আমি গেলাম, যাই দেখি বললাম যে এই জায়গায় আমার বাড়ির বাসা কোনটা, বেলাল আমার বাড়ির নাম, ফালতু নাম। তো বললো ওইটা আমার বাড়ি, যাই দেখি ওই রুম টোটাল আমার। তো ফার্স্টে একটা রুমের জিজ্ঞাসা করতে গেলাম যে ওনারা কোথায় গেছে জিজ্ঞাসা করবো। তো যাই দেখি আমারটা ছোট্ট ফালতু বোন লুডু খেলতেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, ও আমাকে জিজ্ঞাসা করলো না যে কেমন আছো, আমি জিজ্ঞাসা করছি ভালো আছিস, তোর ভালো আছি। ও আমার জিজ্ঞাসা করি না আমি ভালো আছি কিনা। আমি ভাই 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম ওইখানে, ও আমাকে বললো না যে ঘরে যাবি কি ভাই, ঘরে আয় কি আসে, সে কিচ্ছু বললো না। আমার ছোটো তো খালার বাসায় খালার তিনটা মেয়ে থাকতো, আর খালতো ভাই একজন আমার বড় ভাই থাকতো ওই জায়গায়, এমনকি একটা বেসালা মেয়ে খাওয়াইতো। মোটরা পরিবার সব 7 জন থাকতো এক বাসায় এক রুমে। তারপর যে আমি দাঁড়াইলাম ওইখানে, আমার কিন্তু ফ্রেডের বুক প্রচুর ফ্রেডের বুক, কারণ হের আগের দিন সকালে ভাত খেয়েছি ফান্দাবাদ, দুপুরে খেলাম ভাতের মার, রাত্রিবেলা খাইনি সকালেও খাইনি, আমি তো দুপুরে যেতেছি। তো লাঞ্চ হয়ে গেলো, লাঞ্চের সময় সবাই বাসা আসবে। তো সবাই বাসায় আসে ভাই, বাসায় সবাই ভাত খেলো, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দাঁড়া তারপরে আমার খালাও বললো না যে তুই ভিতরে, কেউ বলেনি, আমার ভাইও কিন্তু ওই সময় লাঞ্চে আসেনি, ওই দিন আসেনি। তো ওই খালতো বোনটা কিন্তু ছিল, এখন আমারটা খালতো বোন আমার ভাবি লাগে, বড় ভাই বউ বড় খালতো বোনটা। তো ও বলেনি যে ভিতরে আস, কেউ বলেনি, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু ওই স্যারের বইয়ে ভাই এত মানে খারাপ লাগছে কি বলুন কীভাবে। তারপর তো ভাই 1 টাকা ছিল, ওই 1 টাকা একটা সন্দেশ খেলাম, সন্দেশ বিক্রি করে দোকান থেকে একটা সন্দেশ খেলাম। তো ভাই সন্দেশে কি ফ্যাটবার একটা সন্দেশে, তো ভাই খুব খারাপ লাগলো। তো ভাই রোড দিয়ে হাঁটতেছি, মানে একটা কাজের ব্যবস্থা করবো আর কি, তো আমার তো কিছু খাওয়া লাগবো। তো ঈদ টানে বাইসে দিই, তো বললাম ভাই আপনাদের এখানে লোক লাগবো, তুমি তো ছোটো মানুষ কাজ করতে পারবো না, তো আসো আমাদের সাথে কাজ করবো। তো ওইখানে ভাই কাজ করি 10 টাকা দিয়েছি, আমার ভাই কত কাজ করছি ঈদ তুলে দিচ্ছি ওদেরকে। তো আমি ভাই ফুরিয়ে খেয়েছি ওই টাকাটা দিয়ে। তো ভাই সন্ধ্যার পর পর বাসে আসলাম, আসার পর দিয়ে সবাই তো ভাত পানি খাইবো। তো ভাই আমার বাদ দিচ্ছে ভাই, আমার খেয়াল আছে ফান্দা বাদ দিচ্ছে আর কী জানি বাজি দিচ্ছে ভাই, ভাত খেতেছে আর ভাই চোখের পানি ভাতের ভিতরে সব পড়তেছে, কষ্ট ভাই। তারপর তো ভাই রাত্রেবেলা এখন থাকার জায়গা নেই, আমার কই রাখবো ভাই, আমি বাড়তে লোক। তো ভাই আমার খালতে আমার প্রচুর গালাগালি করে কি আর রাখাইছি, সে ডাকা কি মানুষ একজন সমস্যা হলে কি ডাকা পড়তো, এটা কি মানে হোটেল দিছিনি, এই সে বিভিন্ন কথা বললো। তো ভাই আমি কি করবো, আমি তো ছোটো মানুষ। তো আমার ভাইও ভাই আমার 10 টাকা দেয়নি, আমার আসল ভাই ছিল যে কাজ করেনি, ও আমার 10 টাকা দেয়নি। তো ওইখানে আমার মামাও ছিল আমরা ফাঁসের বাসায়, তো আমার নিয়ে একবার সবাই রাত্রে থাকার ব্যবস্থা করে দিল। সকালবেলা ভাই আমি কাজের সন্ধানে বাইরে গেলাম। তো ভাই এক জায়গায় কাজের কথা বললাম মোহাম্মদপুর, তো ওইখানে আমি কাজকাম করি বেশ কিছু কাজকাম করার পর দেন, ওইখানে আমার বেতন দেয় 100 টাকা, 100 টাকা বন্ধে মোটামুটি ভালোই চলতেছি, যা পাই সব খালার এনে দিয়ে দিই, আমার খরচ রাখি আর সব খালার দিয়ে দিই। তো ভাই রাজমিস্ত্রি কাজ করলে দেখা পাওয়ার ছয়লে মানে ইয়ার সিমড়ে খেয়ে নেয়। তো ভাই আমি লাঞ্চে খাইতে এলে ভাই আটটাই, তো আমার ভাই জোরটা ভাই রক্ত বুঝে যায়, ঠ্যাঙে তো ফুড় হয়ে গেছে। তো ভাই অনেক কষ্ট হয়। তারপর আমার এক দাদা ছিল, উনি বললো তুই এ যে কাজ করিস তোর আরও 20 টাকা বেতন বেশি দেবো, চল রামপুরা যাবো, রামপুরা কাজ আছে। তো রামপুরা কাজ করি, তো আমার কাকা থাকে বাড়ি বাংলা হোটেল। তো বললো তোর কাকা এই যে কিন্তু চাকরি করে।
আচ্ছা,
তো দাদার বললাম ঠিক আছে তাহলে ল একসঙ্গে যাই। তো দাদা নিয়ে গেলাম, কাকা আমার সাথে কথা হতে বললে 1000 টাকা দিল, আমার অবস্থা দিকে 1000 টাকা দিলে এখন দাদার ওইখান থেকে 500 টাকা দিতে হবে, দাদার 500 টাকা দিতে হবে, উনি মানে জায়গা চিনেছে এর জন্য,
জি
ওনাকে 500 টাকা দিতে হবে। তো ওনাকে 500 টাকা দিয়ে দিলাম, এমনি ভালো চলতেছে। বেশ কিছুদিন পরে আমি কুমিল্লা উদ্দেশ্যে রওনা দিই, কুমিল্লা যাবো ওই যে জায়গায় কাজ করছিলাম,
জি।
তো সেইখানে কাজ করছি বেশ কিছুদিন, কাজ করার পর সেখান থেকে আমি চলে গেলাম চট্টগ্রাম, চট্টগ্রাম যায় হোক প্রায় 7-8 মাস ছিলাম। তারপর আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে মনে করেন যে আমি কাজকাম করতেছি, করার পর আমি মেস্ত্রি হয়ে গেলাম। মেস্ত্রি হয়ে বেশ কিছুদিন পর আমি ফোরম্যান রিচার্জ ফাইল এলাম, ভালো একটা
ফোরম্যান রিচার্জ,
হ্যাঁ ফোরম্যান মানে সাইডের দায়িত্ব হিসাবে ফাইল এলাম,
ছোট
বয়সী কাজকাম ভালো দিকা ফোরম্যান হিসাবে ফাইলাম বড় কোম্পানি সাইডি। তো কোয়ান্টারও ভালো হইতো, আমার সবাই ভালো হইতো। তো এখানে ভালোভাবে চলা অবস্থায় আমাদের সাইডের ভিতরে কিছু ফলো হয়েছিল, মানে সাইডি টাচ করতো, তো সেইখান থেকেই আমি মানে ওদের সাথে টাচ খেলতাম, মানে যা কামাই করতাম ওইখানে দিয়ে দিতাম।
আচ্ছা,
তো এইখানে আবার আউট কিছু দান্দা মান্দা হইতো, মানে যখন লোক কাজ করতো 8 জন বলতাম 10 জন, এখানে 2 জনের টাকাটা কিন্তু আমি পেতাম, এই 2 জনের টাকাটা ওইখানে টাচ খেলে দিয়ে দিতাম। তো যাক এখানে দিয়ে দিতে পরে মানে খুব খারাপ লাগলো যে এখানে থাকলে মানে আমার জীবন আর কিচ্ছু হবে না, কারণ এখানে যেই অবস্থা জুয়া খেলার অবস্থা, তো এইখানে তো আমি থাকতে পারবো না, আমি ভালো এক জায়গায় যাই ভালোভাবে থাকবো। তো গেলাম ভাই কুমিল্লাশ্বর, কুমিল্লাশ্বর কাজে গেলাম। তো ভাই ওইখানে কাজকাম করতেছি খুব ভালোই। তো এক জায়গায় কাজ করার অবস্থায় একটা মেয়ের সাথে আমার সাথে পরিচয় কাজের মাধ্যমে পরিচয় হওয়ার পরে মেয়েটা আমাকে বললো যে আমার কিছু সিমি দিতে পারবেন। আমি বলছি কী করবেন আপনি, আমার ঘরে একটু কাজ আছে একটু কাজটা করে দিন। তো কাজটা করে দেখার কিন্তু ওনার সাথে আমার সাথে মোটামুটি পরিচিত হয়ে যায়। তো ওনাকে বললাম যে আপনার খুব ভালো লাগছে আমার, দেখেন আপনার সাথে বসে আমি অনেক বড়, ঠিক আছে। আর এই দাম কথা বললেন না, আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি, আমার একটা বান্ধবী আছে ওর নাম্বারটা আপনার নিতে পারে। তো ও কুমিল্লা এই ফিজের চাকরি করতো, তো নাম্বারটা নেওয়ার পর ভাই ওর সাথে আমি কথা বললাম। কথা বলার পরে ও আমার সাথে প্রথম কথা বলতেছে না, বলছে আমি বলছি আমার বাড়ি বলা, ও বিশ্বাসই করে না, বলছে ও মনে করছে আমার বাড়ি কুমিল্লাই। তো আমি ওর সাথে প্রায় এক মাস কথা বলি, কথা বলার পরে ও মোটামুটি নরম হয়। নরম হওয়ার পরে আমি এখন যা কামাই করি তার অর্ধেকই মোবাইলে বোঝা লাগি, ওর সাথে শুধু কথা বলি। তো কথা বলতে বলতে আমার এমন মনে হয়েছে যে এই পৃথিবীতে ওর চেয়ে সুন্দর কোনো মেয়ে নেই, আর ওর চেয়ে ভালো কণ্ঠের কোনো মেয়ে নাই, ওই সব থেকে ভালো। তো ভাই মেয়েটার সাথে আমি একদিন দেখা করলাম, দেখা করার পরে মেয়েটা আমাকে বললো মোটামুটি ভালোই কথা হতে বলা থাকেন, বেশ কিছু কথা হতে বলা থাকেন। মেয়েটার যে প্রথম দেখার দিন 2 লিটার জুস, 4 ডেজ স্প্রিট, কিছু খাবার দাবার কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে মেয়েটা একদিন আমাকে বললো আমি বাড়ি যাবো, তুমি কবে বাড়ি যাবা, কালকে সকালে বাড়ি যাবো। তো আমি সব কাজকাম ছেড়ে দিলাম, ও বাড়ি যাবো। তো সকালবেলা আমি যে 7টা বাজে বসে আছি, ও কখন বাসা থেকে বের হবে, ও বাড়ি যাবে, ওকে আমি গাড়ি তুলে দিয়ে আসবো। তো কি বলবো ভাই, ও সকাল থেকে মনে করেন 12টা বাজে খালি বেরই হইতেছে কিন্তু বের হয় না বাসা থেকে। তো এক পর্যায়ে আমি সেভ করতেছি, সেভ করা অবস্থায় আমার মোবাইলে 3টা ফোন আইছে। তো আমার তো মানে মন টান আছে, ও মানে এই ফোন করলো আমার মোবাইলে, আমার কাকা 3টা ফোন দিছে। ফোনটা লাস্টের ফোনটা আমি রিসিভ করে বলতেছি তুমি কোথায়, কে রে কাকারে বলতেছি তুমি কোথায়, কাকা থেকে পুরো ব্যাক করলে এগুলো কী রে, আমার কী কর তুমি কোথায়। তা আমি কাকে আমার বলতেছে আমি আমার মানে কাকার নামটা বলো। তো বলার থাকেন আমি বলছি ফোন রাখেন, ফোন রাখেন করে আমি দেখি ওর 2টা ফোন আসতো আমার মোবাইলে। তো ভাই ওর মোবাইলে ফোন দিয়ে মোবাইলটা ভাই বন্ধ, ভাই যাতে অটো স্ট্যান্ড আছে সিএনজি স্ট্যান্ড আছে সব জায়গায় ভাই আমি টোকাইলাম, ও নাই ওর মোবাইল বন্ধ। আমি ভাই খালি দৌড়াইতেছি পাগল হয়ে গেছি, ও মানে এই চলে গেলো ভাই। তো ভাই ওর 2টা বাজে আমাকে ফোন দেওয়া বলে আমি কেমন যাই নাই, আমি কিছুক্ষণ পরে যাবো, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা। তো ভাই আমার কাছে 4,000 টাকা মতো ছিল, আমি তো ফোরমানি করি এই জায়গায়, তো আমার কাছে এই টাকাটাই 4,000 টাকা আছে। তো আমার রুমে আরো 3টা বেসালা ফলোফাইন থাকতো, ওরা আমার সাথে কাজ করতো বেশি ফলোফাইন। তো ওদেরকে বললাম ভাই তোকে কেন লাগে কত আছে ব্যাকটেরিয়া দিয়ে লাগবো আমার, তোরা একসাথে চলাবে করে খুব ভালো মানুষ আমি, তোরা আমার সব টাকা দিয়ে দিল ওদের কাছে, যার কাছে 2,000 কেউ কাছে 1,200 সবাই দিয়ে দিল। তো আমি বাড়িওয়ালের কাছে বললাম আমার 10,000 টাকা দিল, তো বলছে তুমি এই সময় টাকা দিয়ে কি করো করবে আমার লাগবো। তখন তো বাড়িওয়ালা আমাকে 5,000 টাকা দিল, মোট আমি 14,000-15,000 টাকা মতো ওর কাছে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওকে বললাম তোমার কয় টাকা লাগবে, ও বলছে আমার 200 টাকা লাগবে।
ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং থিং। দেখুন রেশিওটা, ভালোবাসার পরিমাণটা দেখেন, এটাই হয় মানে যখন কেউ ওকে ভালোবাসে মানে সর্বোচ্চতম নিয়ে তার জন্য প্রিপেয়ার থাকে। ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে, ওদিক থেকে 200 টাকা ছিল ওটা হতেই পারে। হ্যাঁ
তখন তো 200 টাকা ছিল, আমি বললাম 500 টাকা নাও তোমার জন্য আমি অনেক টাকা আনছি, বলছে না আমার এত টাকা লাগবে না তুমি আমাকে 200 টাকাই দাও। তো ভাই 200 টাকা দিলাম,
মেয়েটাকে আপনি ভালোবাসতেন, পাগলের মতো ভালোবাসতেন।
হ্যাঁ ওর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো মেয়েই হয় না, আর ওর মতো ভালো কণ্ঠ কেউ নেই আমার কাছে মনে হয়।
কথা বলে আপনার এই অবস্থা?
হ্যাঁ ওর সাথে এখন ফেস টু ফেস কথা বলতেছি।
জি
তো পরে ভাই ও আমাকে বললো আমি বাড়ি যাবো কিছুদিন পর, তুমি কি আমার সাথে যাবে? আমি বলছি হ্যাঁ যাবো, শুধু মিশে আমাকে আশা দিচ্ছে। আমি বলছি যে আপনি এসব আমার জন্য আমানো নেই। তো আসলো, আমি বললাম আমানছো? তো আমি তো ভাই গাড়ি থুয়েছি বলে তো ভাই আমানো হয়নি, যাক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো ভাই ওকে আমি এতটা ভালোবাসি যে ওর মানে শিফট বাই শিফট ডিউটি ছিল, 6টা থেকে দিনের 2টা, 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে 6টা। তো ভাই ও 6টা বাজে অফিসে যাবে, ইফি জেটের ভাই এই গেটের তো এই গেটে আইতে ভাই আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা আমার লাগে 25 মিনিট লাগে আর তোমার ইফি জেট কুমিল্লা। তো ভাই 1-2 নম্বর গেটে তো ভাই, আর 1 নম্বর গেটে আমি দিয়ে আসতাম প্রতিদিন ভোর 5টা বাজলে ভাই আমার ঘুম ভেঙে যেত, শীতকাল ছিল ভাই। তো ভাই ওরে আমি বাসার সামনে দাঁড়া থাকতাম, ওর কোয়ার্টার ছিল, কোয়ার্টার সামনে দাঁড়া থাকতাম ভাই। ও বাসা থেকে 10:30 বাজলে বের হতো এই শীতকালে নিয়ে ভাই, ওরে 6টা বাজে দিয়ে আসতাম, দিয়ে আবার ভাই আইসে একটু ফিরটা লাগানোর সাথে সাথে ভাই দেখতাম 8টা বাজে তো আমার কাজ করতো। তো ভাই 8টা বাজে আমি কাজে লেগে ভাই দিনের ব্যাকে 1:20-15 বাজলে ভাই খাইতে যেত গিয়া, আমি ভাই খাইতে যেতাম না কি, আরে আমি যাবো 1:40 যাই আমি অফিস থেকে ওরা নিয়ে আসতে হয়ে যেত। তো ভাই অফিসে যাই আসার পরে ভাই আমার আর টাইমটা ভাই থাকতো না, ওরা ভাই এরকম কন্টিনিউ ভাই দিয়ে আসতাম নিয়ে আসতাম, কিন্তু ভাই কখনো ওর দিকে ভাই খারাপ মনে হচ্ছে তাকানি তাকানি, ওর হাত দুটা যে নরম না শক্ত ভাই ধরেও ভাই দেখিনি, যদি ও মনে কষ্ট হয়। তো ভাই লাঞ্চে ভাই কত দিন যে ভাত খাইনি ভাই যা বলা বাইরে, কারণ সময় পেতাম না, তো অফিসে যাইতে যেতে ভাই সময় শেষ, মাই সে তো ভাত খেয়ে রেস্ট নিত, আমি তো রেস্ট নিতাম, আমি ভাই সকালে ভাত খেতে পারতাম না কি, আর আমার টাইম নেই, আমি একটা বন খাইয়াই যাইতাম কাজে, আপনি লাঞ্চের সময় ও তো ছুটি হয়ে যাবো তামতেও। তো ভাই এমন একটা সময় গেলো ভাই মানে সবাই রাত্রেবেলা, তো আদিনোরাটা মাদার আছে ভাই, ওইখানে ভাই ওর জন্য ভাই অনেক দূর ভাই, 1270 টাকার মতো গাড়ি বেড়ে কুমিল্লা থেকে ভাই, ওইখানে যাই মানত করছি ওর জন্য ভাই, ও যে ভালো থাকে। তো ভাই ও ভাই যেও বলতো ভাই ওইভাবে চলতাম ভাই, এত ভালোবাসা ফেলাইছি ওরে ভাই, যেটা বলার ভাই ভাই।
বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করবেন 0961190404। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি, এরপরে কি অপরাধ সে করে সেটা দেখাবো, এবং পরিণতি অফকোর্স প্রতিটা এপিসোডই আমাদের প্রত্যেকটা গেস্ট যারা এখানে অপরাধ বলেন, যারা ভুল বলেন, তাদের পরিণতি কি হয় জীবনে সেটা তারা বলেন। এটার কারণ একটাই, যাতে করে আপনারা তাদের মতো করে ভুল না করেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 0961001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে, কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্লিজ কানেক্ট হবেন এবং ওখানে সেখানে এবং ওখানে লাইক দিয়ে দেবেন। হ্যাঁ,
তারপরে সেখান থেকে ওর জন্য মানুষকে আসলাম, ও ভাই এখন তো আমার কাছে শুধু টাকাই চাইতেছে, কয়েকদিন পর পর টাকা আছে, তো ভাই ওর জন্য আমি 10,000-12,000 টাকা এক লোকে দিয়ে দিই। তো ভাই একদিন ও আমাকে বললো ভাই কাঁঠাল খাবি, তো ভাই কাঁঠালের আম খাবে, বললো যে আমার বান্ধবীরা বলছে আজকে কাঁঠালের আম খাবে, তুমি কি কাঁঠাল আম কিনে দিবা? তো ভাই আমি যে একটা দোকানে ভাই যে এত কাঁঠাল আমার সব কিনে নিলাম ভাই, আমার সাথে লোকজন আসলে কাস্টম করে ওদেরকে নিয়ে গেলাম, যে ভাই একটা দোকানে ভাই কত হয়েছে 3800 টাকা দিয়ে দিলাম, 3800 টাকা সব নিয়ে গেলাম ওর বাসার নিয়ে দিয়ে আসলো। ও যদি ভাই বলতো যে মানে যা চাইবো আমি না বলতাম না, তো ভাই কোনো এক ফলে ওর সাথে সম্পর্ক যখন তো গভীর হয়ে যায় তখন তো ভাই আমি বললাম আমি তোমাকে বিয়ে করবো। ও আমাকে বললো দেখো তোমার বাড়ি বলো আমার বাড়ি কুমিল্লা, তুমি আমাকে বিয়ে করতে হলে।
ও কি কাজ করতো?
ও চাকরি করতো।
কোথায়?
ইফিজেলে, গামিসে।
এখানে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটার বয়স তো আপনার বয়সের চেয়ে কম ছিল।
হ্যাঁ,
আপনি যখন ওকে বিয়ে করতে চাইলেন তখন বয়স কত আপনার?
হ্যাঁ, আমার বয়স তখন তো 17-18 বছর পড়ে।
চিন্তা করে দেখুন, খুবই খুবই অল্প বয়স এবং এ বয়সের প্রেম এরকমই হয়।
আমি তো ওকে বলতে পারি না, তো কতদিন যে ভাই বালিশ ভিজেছি জানতে জানতে যা বলা ভাই রাত্রেবেলা ঘুমাইতে পারি না। তো ভাই আমি কোনো এক ফলে যাচ্ছি, চিন্তা করলাম একটা হসপিটাল গেলাম কুমিল্লা শহর, বড় একটা হসপিটাল, যাই ওখানে কিছু লোক ছিল পরিচিত, তাদের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমারটা কিডনি বিক্রি করবো, দেখেন 5-6 লাখ টাকা পাওয়া যায় কিনা। বলছে কি করবো টাকা দেয়া, বললাম যে ভাই লাস্টে দিয়ে ওরা জিজ্ঞাসা করছে টাকা দেয় কি করবো, তখন তো বললাম যে আমি একটা মেয়েকে কুমিল্লা সব ভালোবাসি, ওর জন্য একটা বাড়ি করতে হবে আর কিছু জায়গা কিনবো, একটা বাড়ি করার মতো যে টাকাটা হয় গ্রামের চলে এরকম যেহেতু 3-4 লাখ টাকার ভিতরে জায়গা কিনবো আর 2 লাখ টাকার ভিতরে একটা বাড়ি করবো, তো তারপরে দিয়ে আমার সাথে দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো। তখন তো ভাই ওখানে আমার ওরা গালাগালি করে, তুমি মিয়া পাগল হয়ে গেছো এই সেই এদিকে কি কও, তো ওরা আমাকে বহু ধরনের গালাগালি করে, গালাগালি করে ওরা আমার বুঝছে আমি কিন্তু ভাই বুঝটা লইতে চাইনি। যাক ভাই, তারপর দিয়ে ও আমাকে ভালোবাসবি না, ওর জন্য বাড়ি করতে হবে, তাই তোর ব্যাংকে 10 লাখ টাকা দিতে হবে, ওকে 10 লাখ টাকা দিতে হবে যে কোনো একটা। এই বাসা যায় এমন কান্দন কাঁদতেছি, মানে মনে যে আমার সব মরিয়া গেছে, তো আফেও লাগলো কাঁদতেছে, মানে আমার দুঃসঙ্গ থাকতো উনিও কাঁদতেছে, কান্না কেটা অন্তত সবাই কাঁদতেছে, আমার বাইক নিয়ে দিয়েও কাঁদতেছে, বাইক নিয়ে আছে ধরে ওরও কাঁদতেছে আমার লগে। আমি কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ সব ফুলে নিলাম, তারপর দা বলতেছে বাইক ফোন দিল যে সাচিমা ওরা আমরা বাইক নিয়ে আসি, ওর তো বেশি সমস্যা ওরা বাইক নিয়ে আসে, তো ভাই সেখান থেকে আমাকে নিয়ে যায় বাইক, বাইক নিয়ে যাওয়ার পর কিন্তু মনে করেন যে আসলাম, তো আসার পর কিন্তু আমি স্বাভাবিক মোটামুটি সুস্থ হয়ে গেলাম, সুস্থ হওয়ার পরে ওর সাথে আর কথা বলি না আমি। আমি কুমিল্লা সরকার কাজ ফোন করতেছি, ও ভাই আরও 10-15 ফলাফল লাগে ফোন করে ভাই পরিচয় দিয়ে গেছি যখন তখন তারপরে জানতো ও আরও বাজে ফলাফল লাগে মিলামেশা করে, মানে খারাপ কাজ কাম করে, আমি তো ভাই বুঝতে পারিনি, তোর তো কখনো আমি হাত দুটো ধরিনি, ওকে তো শুধু আমি মন থেকে ভালোবাসি। যাক মোটামুটি ভালো, তো এখানে আমি কুমিল্লা সরকার কাজ করতে করতে কাজ খাই, কাজ পাইতেছি জুয়া খেলতেছি, কাজ পাইতেছি দিন হলে কাজ কাম করাই মোটামুটি, মানে একদিন যায় একদিন আসে এরকম হয়েছে, দৈনিক ব্যাগটা তিন জামায় তো সব যাচ্ছে চাইতেছে চাইতেছে, তো এমনি এমনি করতে করতে তো কোনো এক পর্যায়ে কুমিল্লা শহরের এক টপ নেতার সাথে আমার সাথে পরিচয়, কুমিল্লা শহর টপ নাম বললো অনেক কিছু, নাম বলতেছি না, তো উনি আমাকে বললো যে আমার একটা কাজ আছে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, ওইখানে কাজটা করতে পারি, বলছি না পারবো, তাহলে তোরা যা যা দেখায় কাজটা, তো ওনার সাথে প্রথম একদিন যায় কাজকাম দেখে আসলাম, পরে উনি আমাদেরকে ওইখানে সেট করে দিল, ওইখানে পুলিশ মাধ্যমে সেট করে দিলাম, তো ওইখানে থাকতেছি, ওইখানে ইট বালি মানে মোটামুটি ইত্যাদি যা লাগে মাল সামাল যা কিনা লাগে সবই আমি কিনতাম, আর লোকজনের টাকাটাও আমি নিজে দিতাম, তো ওইখানে মনে করেন যে মোটামুটি ভালো দামটা হইতো আমার, ভালো দামটা বলতে মানে খুব ভালোই, মানে দেখছে 50 বস্তা সিমেন্ট কেনা লাগবো ওই জায়গায় আমি 30 বস্তা কিনতাম, মানে এখানে আমার টাকা থাকতেছে, 20 জন ফলাফল ইনকাম করে, আমি যদি বলতাম ভাই 25 জন 25 জনই, কারণ ওইখানে চার দেওয়ার মতো কেউ নেই, উনি তো ভাই থাকতো কুমিল্লা শহর, নেতা থাকতো কুমিল্লা শহর, তো ভাই বলতো টাকা বিকাশে ভাড়া দিত, তো আমার 4-5টা সিম ছিল, সব ট্রেনে বিকাশ দাস বাংলা বড় ছিল, তো উনি আমাদের টাকা দেয় ওইখানে টাকা দেয় আর আমি তাস খেলতেছি আর ক্রিকেট খেলাবাজি লাগে, এই করতো
দরবাসা জুয়া ধরতেছে,
জুয়া খেলতেছি, দেয় দিচ্ছে আমার লোক কাজ করতেছে 30 জন, আমি বললাম ভাই কাজ তো করতে 40 জন আছে, অনেক কাজ আছে ভাই, ভাই শুধু ভাই আমি ছোট মানের লোক, ভাই ছিল বড় মানের লোক, ভাই জিজ্ঞাসা ভাই বলতে যে তুই চুরি কর সেটা আমি জানি, কিন্তু তুই কাজটা করাবি ঠিক, তুই নিজে করবি না, কিন্তু লোকজনের একটা কাজটা শ্রম করাবি, আমি জানি তুই টাকা মার মার কোনো দুঃখ নেই আমার, তুই মার, তো কাজটা আমার ঠিক আছে, তো আমি ও কাজটা বাইর করতেছি ভালো মতন শ্রম দিতেছি, তো ভাই শ্রম ভাই দিতে যে প্রথম কিছুদিন দিছি, পরে ভাই শ্রমটা দেওয়া হয় না, কেন আমি দিনও ভাই টাস খেলতাম, বুঝলে সত্যি কথা ভাই জানা দিন টাস খেলতাম, তাও টাস খেলতাম ভিতরে ভিতরে, একদিন এসপি সব আমাদের কোয়ার্টারে ঢুকে দেয় সরাসরি,
তারপর
তো যে যে অবস্থায় ছিল সেই সেই অবস্থায় মানে সে হয়েছে কেউ টেবিল তলায়, তো একজন একদিকে, তারপর যা ওটা বললো যে তোমাদের এখানে থাকা যাবে না, এটা লোক আসতেছে, আচ্ছা ঠিক আছে স্যার, যাক ভালোই তারপর দেয় আর ভিতরে টাস কম খেলা ফলে তো বাইরে যা টাস খেলতাম টাকার টাকা তো বাইরে যা টাস খেলতাম, টাস খেলার পর দেওয়া মানে গ্রামে গ্রামে যা টাস খেলতাম দূরে দূরে, আমার কাজ এখানে ভাই ফোন দিলে তো আত্ম কাঁপতো কি বলতাম নয়েসে, ভাই বসতে পারতো ওটা তো বসতে পারো ভাই কিছু করতে পারতো না, কেন ভাই কুমিল্লা শহর ওইখানে কাজটা আমি করাই করে অর্ধেকে বেশি হয়ে গেছে, তো এর ভিতরে আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার কাছে ভালো টাকা আছে মোটামুটি, তো বাকি বললো তোর জন্য মেয়ে দেখতেছি বিয়ে করবি, আচ্ছা দেখো তো এখানে রমজানে জানে জানি কুরবানিতে পরে মেয়ে দেখালো খেয়াল নেই, তো মেয়ে দেখার 2 দিন পরে বিয়ে হলো, তো বিয়ের দিন রাত্রেবেলায় আমাকে ফোন করছে ভাই কুমিল্লা থেকে, ভাই ফোন করছে, ফোন করে বলতেছে তুই কোথায়, আমি বললাম ভাই আমি তো বাইরে বিয়ে করছি, দেখ এখন তো তুই বিয়ে করছিস ভালো কথা, কিন্তু বাইরে তিনটা সব সময় নষ্ট হয়ে যেতেছে, তো তুই কালকে চলে, তো এখন তো যদি আমি টাকা যদি রাখতে তাহলে বাইরের খানা চলে যেতব, তো আমি রাত্রেবেলা আমার গায়ে হলুদ, আমি গায়ে হলুদ দিয়ে সকালবেলা চলে যেতেছি, সকালবেলা আমি ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওইখানে কাজকাম করাইতেছি ভালোই, তো আমার ওয়াইফকে আমি সময় দিতে পারতেছি না, ফোনের মাধ্যমেও না আসতে পারতেছি না, কারণ ফোনের মাধ্যমে সময় দিতে এই কারণেই সারাদিন তো জুয়া নেই ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, রাত্রবেলা লোকজন টাকা পয়সা দিয়ে ব্যস্ত, আবার রাত্র বেলা যখন খেলি তাস। আবার এর ভিতরে ক্রিকেটের নেশা টিকে গেল,
ক্রিকেটের নেশা বলতে ক্রিকেটের জুয়া,
ক্রিকেটের জুয়া নেশা টিকে গেল। তো বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করলাম, বাই বেড়াতে যেতে সবাই জুয়া খেলায় টাকা শুধু বিকাশের দিত 10,000-20,000। তো এমনি এমনি করতে করতে মনে করেন যে টাকা পয়সা দিয়ে ফতরায় এই ফতরি দেয়, এখানে কাজ তো শেষ পর দেন, এখানে অন্য লোক দিয়া তুই নোয়াখালী জংশন দিয়া ভিতরে যাও, ঠিক আছে? তো ভিতরে যাওয়ার পরে ওইখানে একটা থানা হবে, ওইখানে থানা হবে ওই থানার কাজে। তো আমি থানার কাছে গেলাম, থানার কাছে যে কাজকাম করাইতেছি ভাই ওইখানে একই অবস্থা, ওইখানেও তাস খেলতেছি, ক্রিকেট খেলে টাকা ফাড়াইতেছি। তো ভাই আমি যদি 10টা দল নেই ভাই 9টা দলই ভাই ঠগি।
আচ্ছা
ক্রিকেট খেলে তো ওইখানে তাস খেলা অবস্থা ভাই একদিন ভাই ওসি সাহেব ব্যাপারটা জানে, ঠিক আছে? জানার মাঝখানে ভাই বাইরে ফোন করছে, ওই বাইরে ফোন দিয়ে বললো যে আপনার লোক তো খুব খারাপ, ও তো তাস খেলে এখানে।
ওকে,
তো বলার পরে ভাই আমাকে ফোন দিয়ে বললো যে শামীম ভাই তোর আর কাজ করার দরকার নেই, তুই বাইরের সাথে অনেকদিন ভালো সম্পর্ক ছিল, খুব ভালো লাগছে, তো আর তুই কাজ করার করিস না, তুই চলে যা এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে আসলাম, চলে আসার পরে দেশে আসলাম, আসার পরে দেখা ভাই আমি আবার কুমিল্লা আসি, কুমিল্লা এসে এখন তো লোকেদের দল ধরে দিই, কেউ নয় 20,000 টাকা, কেউ নয় 5,000 টাকা, কেউ নয় 10,000 টাকা। তো এরকম করতে করতে আমি এখন কাজ কাম ছেড়ে দিছি, দল লাগানোর পরে কোন এক ফলে আমার 50,000 টাকা মারি খেয়ে দেয়। ও ছিল কুমিল্লা শহর, মনে করেন যে কুটিপুটির ঘরের সন্তান, ওর টাকাটা না দিলে আমি কুমিল্লা শহরে থাকতে পারতেছি না। তো ওই দিন ছিল জুমার দিন, বলতেছি ভাই টাকাটা লাস্ট নামাজের পর দিয়ে নিন কিংবা বিকালবেলা এসে নিন। তো বললো ঠিক আছে, আমি যার কাছে টাকা পাবো যারা দল লাগিয়ে দিছি সে আমারে ফোন দিচ্ছে মধ্যে সে ফোনও রিসিভ করে না, ফোন রিসিভ করে না এমনকি বলে টাকা নেই। তো আমি চিন্তা করছি এখানে থাকলে ওর 50,000 টাকা আমার দেওয়া লাগবেই, তো আমি কুমিল্লা শহর থেকে চলে যাই, বাড়ি চলে যাওয়া মানে খেলার জন্য আমার ওয়াইফের গলার চেন আমি বিক্রি করে ফেলি। তো বিক্রি করে ফার দেওয়া ওয়াইফ আমার সাথে তো চিল্লা ফালা লাগাই দিয়েছে, তখন তো আমার ওয়াইফকে বললাম দেখো একটা চেনে না, চেনটা আমি তোমাকে দিয়ে দিবো তুমি চিল্লেও না। তো ভাই ও চিল্লে ফেলা পুরো বাড়ি কিনে এলো, বাড়ি টাড়ি করি আমার ভাই চলে গেলো ওর বাপের বাড়ি,
চেনের টাকার জন্য,
চেনের টাকার জন্য ভাই, চেনের টাকার জন্য বাপের বাড়ি যা ভাই বিছা বসে দিল ভাই, ও আর এখানে আসবে না, ওর চেন দিতে হবে। তো ভাই বিচারের মধ্যে ভাই সবাইকে ডাকা হলো, আমার আত্মীয় স্বজন যে আছে ভাই সবাই গেল, ওর আত্মীয় স্বজন সবাই আসলো, তো নেতা ফেতা যে আছে সবাই আসলো, আসার মধ্যে বিচারের মধ্যে বললো যে আমার চেন দিতে হবে। তো ভাই যাক মোটামুটি চেন টেন তো দেওয়া হলো না, তো বাড়িতে আমি কাজ করতেছি ভাই বুঝছেন, বেশ কিছুদিন কাজ কাম করা থাকেন যাক। আবার ওয়াইফের সাথে ভাই একদিন রাত্রে বলো আমার সাথে কি লাগে একটু তর্ক থেকে হয়েছে হালকা পাতলা ভাই, গায়ের দাওয়া দিয়ে হয়নি ভাই, তর্ক থেকে পরে আমি বড় দিয়ে কাজে গেছিলাম ভাই, কাজের ফাঁদে ভাই আইসা শুনি আমার ওয়াইফ চলে গেছে আমাদের বাড়ি থেকে ভাই বুঝছেন, আমার ওয়াইফ চলে গেছে, আমার ওয়াইফ চলে যাওয়ার পরে আমি ফোন দিই আমার ওয়াইফ ফোন রিসিভ করে না।
কত সালের দিকে এটা?
এটা হলো 2015, হ্যাঁ 15 সালের দিকে এটা। তো ভাই ও আমার ফোন রিসিভ করে না, তো ভাই ও আমার বাতা খাইবো না, ও খাইবো কিন্তু ওর বাইরে দিব না, আমাদের ওরা দিব না যাক ভালো কথা। তো ভাই আমি গেলাম চট্টগ্রাম কাজের জন্য, তো ভাই ওখানে ভাই আমি কাজ করি। তো ভাই দেশে ভাই বেশ কিছু টাকা ভাই আমি দেনে হয়ে গেছি বুঝছেন, জুয়াদাটি খেলাম ভাই দেশে ভালো কিছু টাকা দেনে হয়ে গেলাম, দেনে হয়ে যাওয়ার পর এখান আমি ভাই চট্টগ্রাম কাজ যাই বুঝছেন, চট্টগ্রাম কাজ যাওয়ার পরে চট্টগ্রাম কাজ কাম করতেছি, তো বেশ কিছুদিন ভালোই কাজ কাম করি। তো ওইখানে আমার এক খালা ছিল আমার মার চাচা তোমার, ও বললো শামীম তোর জন্য একটা মেয়ে দেখছি, তো তুই কি বিয়ে করবি? আমি বলছি ঠিক আছে দেখো। তো এইখানে আবার আমার ওয়াইফ নাকি আমার বলে ছাড়িয়ে দিছে, সারা বাংলা হয়ে গেছে
চাউর হয়ে গেছে ওখানে, মানে এরকম কথা সবাই জেনে গেছে নাকি?
না না মানে এইখানে আমার আমার ও আমাকে বলে ডিভোর্স দিয়ে দিছে,
শুনেছেন?
শুনেছি, আমার বাপ মা বলছে হ্যাঁ সারা বাংলা হয়ে গেছে। তো এখানে আমার খালা বলার পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো, দেখে ওদের সাথে কথাবার্তি মিল হয়ে যাওয়ার পরে ওইখানে আমি বিয়ে করি চট্টগ্রাম, চট্টগ্রাম বিয়ে করার পরে ওইখানে আমি খুব ভালোই আছি ভাই, ভালো থাকার পরে ভাই আমি ভাই ওইখানেও ভাই আবার জুয়া খেলছি বুঝছেন। তো ভাই যা খামাই ভাই সব চার ছেলে ভাই দিয়ে দিয়েছি, তো এমনি দিয়ে দিতে ভাই অবস্থা খারাপ হওয়ার, তো ভাই আমার বউ প্র্যাগনেন্ট, প্র্যাগনেন্ট অবস্থায় তো এখন তার জুয়াদাটি খেলি না। তো ভাই আমার বউ ওয়াইফ অসুস্থ, তো ভাই আমার ওয়াইফের সিজারের জন্য ভাই ইয়াস নিল চকবাজার মেডিকেল নিল ভাই বুঝছেন।
আচ্ছা
চকবাজার মেডিকেল নেওয়ার পরে ওইখানে আমি ভাই একটা ইগলু দুধ আছে, ইগলু দুধ, ইগলু দুধের কোম্পানি চাকরি করে ভাই সারাদিন ভাই দুধ বিক্রি করছি। রাত্রেবেলা ভাই আমি সেইখানে যাই, যাই শুনি আমার মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর ভাই হাসপাতালের ভিতরে যা দেখে আসলাম, তো ভাই আমার ওয়াইফের কাঁপা নিচ্ছে তেল সিজারে মেয়ে হয়েছে। তো ভাই মেয়ে হওয়ার পর আমার ওয়াইফের কম্বল টম্বল ওষুধ টুষুধ খাবার টাবার সব কিনে দিয়ে আসলাম আমার শাশুড়ি করে। তো ভাই দিয়ে ভাই রাত্রেবেলা তো ভাই হসপিটাল ভাই থাকা যায় না সেটা তো সবাই জানে, তো ভাই বাড়িতে কিছুক্ষণ শুয়ে থাকার পরে ভোর হয়ে যায় 6টা বাজে আমি আবার চলে আসি, আইসা আবার ভাই সারাদিন দুধ বিক্রি করিয়া সন্ধ্যাকালে টাকা পয়সা কালেকশন করে মালিক করে বুঝ দিয়া আমি আবার ভাই হাসপাতাল গেলাম ভাই, যা ভাই আজকেও ভাই সব কিছু দিয়ে দিয়ে আসলাম, আসার পর্যন্ত ভাই পরের দিন ভাই আমার শরীর আর চলে না। তো ভাই গেলাম আমি আবার হাসপাতাল গেলাম, না চলে কি বোঝায় আমার জাদেজ বলতেছে যে আপনার ওয়াইফের রক্ত লাগবে, আপনার রক্ত দিতে হবে। আমি বললাম যে আমার রক্তের সাথে তো আমার ওয়াইফের রক্ত তো এক রক্ত না, আমি দিব কিভাবে? ওয়াইফের রক্তের সাথে আপনার রক্তের সাথে মিসিং করবো, আপনি দেন। উনি বলতেছে না তোমার রক্ত দিতে হবে। আমি বললাম আমার রক্ত তো মিলে না, আমি দিন করছি না, আমি মিলে না আমার রক্ত। উনি বলতেছে না তোমার রক্ত দিচ্ছি, তো ভাই আমি ভাই আমার রক্ত দিন করছি কেন?
রাইট,
তো রক্তের সাথে তো রক্ত মেসিং করতে হবে।
রাইট,
তো ওনার আমার রক্তের সাথে উনি আমাকে দিতে হবে ভাই বলার থাকেন, তো ভাই আমি ওইখান থেকে চলে আসি ভাই, বুঝছেন?
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব, শেষ কোথায় আমরা জানি না, তবে এই শেষ, এটাই শেষ। আজকের এই গল্প যারা শুনছেন তাদের জীবনে যেন হয়, যারা এসবের মধ্যে আছেন জীবনে ভুল করে এক টাকাও যদি বেটিংয়ে লাগান, এক টাকাও যদি লাগান আজকের এই গল্পটা শোনার পরে, তাহলে আপনার জন্য আমাদের কোনো বুদ্ধিস নাই, আপনার ধ্বংস হয়ে যাওয়া উচিত, এটাই শুধু বলার আছে। কারণ পরিণতি তো কেবল শুরু হয়েছে, এর পরের যে কি অবস্থা আসতে পারেন, আমাদের পুরো এপিসোডটা ডাউনলোড করার জন্যে কিংবা দেখার জন্য ওনাকে আমাদের ইউটিউব পেজটা আছে, সেখানে এসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলকে। ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার পেজটিতে আসতে পারেন, এসে গেস্টের সঙ্গে চাইলে যোগাযোগও করতে পারেন, আমার যে অনুষ্ঠানে যে গেস্টগুলো আসে তাদের সঙ্গে কমিউনিকেট করতে হলে আমার পেজেই আসতে হবে আপনাকে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, kebria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। 14 লাখের ওপরে ওখানে মেম্বার আছে। আপনারা এই একটা মাত্র পেজ ছাড়া বাকি যত পেজ আছে ফেসবুকে সবগুলো হচ্ছে ভুয়া। সো এই পেজটিতে লাইক দিবেন, এই পেজটিতে অ্যাক্টিভ থাকবেন আশা করছি। যেখানটায় ছিলাম আমরা,
ওইখান থেকে আমি সকাল বললাম আমার বাসায় চলে আসি, আসলে আমার শালি আমাকে ফোন করে, ফোন দিয়ে বলতেছে একটু করে। আমি বললাম আমি তো বাসায়, কয়েকটি বাসায় থাকা আমি আইতেছি, তুই কী হয়েছে? কয়েকটি আমার ভাই জামা কম নিয়েছিস কির জন্য? তো আমি বললাম আপনার ভাই জামা কম নিয়েছি মানে? তো ভাই আমার শ্বশুরবাড়ি আমার ফ্যানসার ফুরিয়ে গেছি, তো ওইখানে তো মনে করেন যে আমার ফ্যানসার শেষ করে তো আমি একটা রাইখে আর একটা ফুরিয়ে আসি নাকি? আমার তো একটা রাইখে একশো রাইখে আসি। তো উনি আমাকে বলতেছে তুই থাক আমি আইতেছি, আজকে তোর অবস্থা খারাপ। তো ভাই আমি চিন্তা করলাম এখানে তো খারাপ একটা কিছু হইতেছে। তো ভাই আমি বাচ্চা হয়েছে ভাই পরশু দিন ভাই, আমি তখন তো ভাই বাসার থেকে বের হয়ে আসলাম ভাই। আমার কাছে ভাই টাকা ছিল শুধু 2 টাকা নোট ছিল, কিছু 1 টাকা কয়েন ছিল, 5 টাকা কয়েন ছিল ভাই। আমি এই টাকা দিই না ভাই, টাকা উদ্দেশ্যে ভাই রওনা দিই। আমার বাচ্চা হয়েছে ভাই 2 দিন। তো ভাই রওনা দিই আমি ভাই ঢাকার সব চলে আসি ভাই। তো চলে আসার পরে
কত সালে আসলেন?
ঢাকাইছি ভাই মাত্র ভাই 1 বছর হয়েছে।
আচ্ছা বলেন।
তো ভাই ঢাকা চলে আসলাম, আসার পর ভাই গেলাম জামুকে, আমার বোনের দ্বারা গেলাম, যাই গেলাম বোন আমার 50টা টাকা দিস, তো বোন আমার 50টা টাকা দিলে একসাথে ছিলাম, বোন বোনাই তো একসাথে থাকা সম্ভব না। তো আমি ওখান থেকে চলে আসি, চলে আসার পরে মামার এখানে আসার পরে তো মামার বললাম মামা আমার তো টাকা পয়সা নাই, তুমি আমার 200 টাকা দিবা? তো বলতেছে নাই তুই নেই 50টা নিবি। আমি বললাম দেখো তোমার আমি 100 টাকা দিলাম, তুমি আমার আজকে 50টা থাক লাগবো না। আমি ওখান থেকে হাইটে চলে আসি, হাইটে চলে আসতে অবস্থায় একটা মেয়ে আমাকে ফোন করে চট্টগ্রাম থেকে, ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি তো ঢাকা। তাই আমি বিশ্বাস করি না, কই হ্যাঁ আমি ঢাকা, কই আমি তো ঢাকা খুব সমস্যা আছি। ও আমাকে সাথে 2000 টাকা দেবে, বুঝছেন? বিকাশে ঢাকার সব চলতেছি ভালোই। তো একদিন পর আমার ওয়াইফ ফোন করে, ফোন করে বলতেছে তোমার বাচ্চার মাথা কিন্তু কেটে গেছে। কীভাবে মাথা কাটলো? ও ছিঁড়ার সময় ওর মাথার চামড়া কাটতে মজ আর্ধেক একটা মজক বেরিয়ে গেছে মাথার। তো ওইখানে আমি কী করবো এখন? আমি 1 সপ্তাহ পরেই আমি মানে আমার বাচ্চার 1 সপ্তাহ পরে আমি চট্টগ্রাম যাবি। চট্টগ্রাম গেলাম রাত্রে 11টা বাজে, 11টা বাজে যাওয়ার পর দে ভাই আমি বাদ খাবো ভাই। তো বাদ খাওয়া অবস্থা ভাই আমার ফিরতেটা শালা আছে ভাই, শালা ভাই আমার আর একটা শালার ফোন দেওয়া নেই, মানে এলাকায় ফোন ভাই দিয়ে আমার মারি খাবো মানে মারবো। আমি কইতাছি এদিকে তো অবস্থা খারাপ। তো ভাই আমার এই 7 দিনের বাচ্চা ভাই, আমার ওই সিজারের রুগী ভাই, ওরে নিয়ে ভাই যাচ্ছ 12টা বাজে ভাই 11টা বাজে ভাই 20টা মিনিট ঘটনা মধ্যে ভাই বুঝতে পারলাম না ভাই ওকে নিয়ে আমি ওইখান থেকে চলে আসি কেন ওইখানে জগা করতে হবে ওইখানে জগা করার অবস্থা ভাই আমি চলে আসি চলে আসার পরে ভাই যা ডাকা নিয়ে আসলাম ডাকা নিয়ে আসার পরে ভাই ওরে পাঠালাম বাড়িতে আমার ওয়াইফকে আমার ওয়াইফের মানে আমার বাচ্চা মাথা তো কাটতে গেলো তো শিশু হাসপাতাল নিলাম ভাই বুঝছেন শিশু হাসপাতাল নেওয়ার পরে তো শিশু হাসপাতাল ভাই প্রতিদৈনিক 700 টাকা সিট ভাড়া আমার কাছে ভাই না টাকা তো মারে বললাম মা যেমনি হোক আমার কাছে তো 3000 টাকা আছে মিলতান করিয়া তুমি দেখো বাবা হাসপাতাল ভর্তি করলো ভাই 3000টা বাবা কিচ্ছু হবো না তোর আমি বাইক নিয়ে যাই বাইক নিয়ে আলো বলে সুস্থ করলাম তো আমার বাচ্চাটার ভাই আমি সবসময় বুকে রাখতাম কি আর ভাই বুকে রাখতাম নিচে দিয়ে কলে রাখতাম যে তোর মাথা ব্যথা না ভাই তো কয়েকদিন রাখা হয়তো ভাই বাইক নিয়ে গেলো আল্লাহ আমার বাচ্চাটা ভাই সুস্থ করলো ভাই যারা দেখছে তারই ভয় পেয়েছে কিন্তু আমার বাচ্চা ভাই আল্লাহ একটু কান্দেনি ও ভাই বাইক আমার আম্মু বাইক নিয়ে গেলো আমার ওয়াইফের বাইক নিয়ে যাওয়ার কিন্তু ভাই আমি বেশ কিছুদিন ঢাকা ছিলাম মাস টাইম ঢাকা থাকবো ভাই আমার ভাই কুলদার আর থামে না মানে আমি বাইক বাচ্চা দেখবো তো আমি বাইক গেলাম বাইক যাওয়া দেওয়ার ভিতরে বাইক 12 টাকা পয়সা দিছি তো বাড়ির যে আমি কাজ করতেছি আব্বাই আমার সাথে কন্ট্যাক্ট করলো যে প্রতি সপ্তাহে 1500 টাকা দিতে বাবারে আর আমার বাচ্চার যত খরচ সব আমার দিতে তো আমি ভাই বাইক কাজ করি তো ভাই এক সপ্তাহ ভাই আমার টাকা দেওয়ার মিস হয়েছে মানে শুক্রবার টাকা দেওয়ার ডেট মানে আব্বুরে টাকা দিতে ভাই সোমবার রবিবার হয়ে গেছে রবিবার আমার দেখো আব্বু আমার গালাগালি করলো টাকা দেশ নিয়ে যাবো আমি বললাম টাকাটা দিব একটু দু একদিন যে ধরো টাকা দেবো দেয়নি কাজ করছি টাকা দেয়নি আব্বু বলতেছে টাকা তো দিতে হইব আজকে এত টাকা দিই তো আমি যার কাজ করছি আর গেলাম বলছে টাকা মঙ্গলবার দিব তো এইখান থেকে আমার বাচ্চার দুধ নেই ভাই বুঝছেন আমার বাচ্চার ভাই কেউ দুধ কিনে দেবে ওই মানুষটা নেই তো ভাই রাত্রবেলা আমি দুধ নিয়ে আসলাম বাইকিয়া দুধ নিয়ে আসার পর রাত্রবেলা আমার ওয়াইফের সাথে দুধ আনতে লেট হয়েছে ভাই টুকার জর্গা ভাই আমাদের বাড়ির ভিতরে মানে যত লোক আছে বুঝছেন সবারে জায়গা দিল জায়গা লাগার পর কিন্তু আব্বু আমাকে বলতেছে কালকে সকালের ভিতরে তুই বাইক থেকে যাবি গিয়া
কেন
যাইতে গিয়ে মানে ওরা টাকা দিতে লেট হয়েছে দুদিন ওনার টাকা দিয়ে নেবো উনি আর আমার ওয়াইফ জর্গা করছে কালকে সকালে যাবি গিয়া তো রাত্রে 4টা বাজে মানে আমি ঘুমিয়ে রেছি তিন আছে না দাদি আমি তিন থাকে না আমাদের ভাই তিন ফিরেইতেছে আব্বাই ওই অনুষ টাকা বাইরে টাকা করতেন তো আমি তো ভয় পেয়ে গেলাম আরে কিছু একটা হইতেছে তো আমি বললাম দেখো একটু ফরে যা বা ঘরতে বাইরে তুই ফরে যাবি মানে আমার ভাই বাচ্চার বয়স তখন তো মাত্র তিন মাস হয়নি আরো কম তো ভাই আমার বাচ্চারা নিয়ে
থাকে কার সঙ্গে আপনার সঙ্গে থাকে
কে
বাচ্চা
হ্যাঁ বাচ্চা আমার সাথে আমার ওয়াইফ
বাচ্চা বউ সবাই একসাথে
হ্যাঁ আচ্ছা তখন তো ভাই আমার ওয়াইফ বাপের বাড়ি ফোন দিয়ে 500 টাকা নাইলো তো যে আমার ওয়াইফ বললো যে আমি একা কি যাবো ও যাইবো না কয় না ওর আসা লাগবো না তো ভাই ওর 500 টাকা দিল আমার কাছে ভাই 150-200 টাকা ছিল ভাই তো আমার বাপে আমার রাত্রে 4টা বাজে ভাই বাড়ি থেকে বাড়ি ফিরে তো আমি বাবারে বললাম বাবা ও তো যাবে গে ওর বাড়ি তুমি তোমার জায়গায় থাকবে আমি যাবো কই তো বাবার কোনো কথা কানে বাবা গেলো কি আমার বাইক করে দেওয়া তো ভাই আমি ভাই আমাকে তো বোলা ইলিশা ফেরিঘাট ওইখানে ভাই লঞ্চ উঠে দিয়ে আলাম লঞ্চ উঠে আমি নদীর ওই পারে গেলাম ভাই এই সময়টাতে ভাই আমার বাচ্চারা ভাই এক ফলকের জন্য আমি ভাই সাউন্ড ছাড়িনি এত ভালো লাগছে ভাই তো ভাই নদীর ওই পারে যাই ভাই আমি যে ভাই চট্টগ্রাম যাবো কোন একদিন যাবো ভাই আমার কাছে তো বার থাকা নেই ওর বার টাকাও নিয়ে আসছে তো ভাই আমার ওয়াইফের বাচ্চারা ভাই আমি গাড়ি তুলে দিলাম ভাই চট্টগ্রামের কারণ ওরা তো যাইতে পারবো যেহেতু গাড়ি তুলে দিছি ডাইরেক্ট গাড়ি তুলে দিলাম চট্টগ্রাম আর আমার সাথে যে 130-140 আছে ভাই ওইখান থেকে 100 টাকা ওদেরকে আমি দিয়ে দিলাম যেহেতু গাড়ির ভিতরে সময় সুযোগ অসুযোগ থাকতে পারে টেন্স লাগতে পারে আমার বাচ্চা যেহেতু আছে তো ভাই আমার কাছে মাত্র ভাই 30 টাকা না 40 টাকা তো ভাই আমার কাছে নেই টাকা তো আমি আবার ওইখানে ফোন দিয়ে বললাম আব্বা ও তো চলে গেলো ওদের বাড়িতে আমার বাচ্চা চলে গেলো আব্বা আমার বাচ্চাটা তো আব্বা ছাড়িয়ে দিলাম তুমি আব্বা জানি না কি হয় তুমি তো বাড়িতে আসো আব্বা আমি বাড়িতে ঘুরিও হয়তো বাড়িতে লাগবো না তো আব্বা আমি কই যাম তুমি করো না কই যাবে আমি কেমনি করবো আচ্ছা ঠিক আছে তো ভাই একটা মেমোরি বিক্রি করলাম ভাই 70 টাকায়
জি
মেমোরি বিক্রি করে ভাই চৌরাস্তায় আমি গেলাম নোয়াখালী চৌরাস্তায় তো ওইখানে যাওয়ার পরে ভাই আমার কিছু বন্ধু বান্ধব ছিল ওরা কাজ করতো তো এমন সময় ঢাকার এক ইঞ্জিনিয়ার আমাদের ফোন করে বলতেছে স্বামী একটা কাজ করতে পারবো বলছি কোথায় কয় বউবাজার তো আমরা সবাই ঢাকা চলে আসলাম ওইখান থেকে এই পোলাফেন আমরা 7-8 জন মিলে আসলাম ঢাকা ঢাকায় সব বেশ কিছুদিন কাম কাজ করি খুব ভালো তো হঠাৎ করে একটা 7টা ছবি ছিলাম আমি 7টা ছবি ছিলাম মানে 7টা ছবিটার ভিতরে আমার একটা জিনিস দেখাইছে যে মানে বাপ মা ছাড়া বাচ্চার কোনো দামি নেই তখন তো আমার ওয়াইফের কাছে চট্টগ্রাম ফোনতে বললাম তুমি ঢাকা চলে আসো ওর জন্য আমি টাকা পাঠিয়ে দিলাম বিকাশে ও ঢাকা চলে আসলো ওরা আমি নিয়ে আসলাম সাইদাবাস থেকে তো আমার সাইডে একটা এক্সিডেন্ট হয়েছে ভাই মানে গাছনি বাঙ্গিয়া ও ঠ্যাংবারে ফুরিয়া পুরো ভাই ঠ্যাংটা ভাই আলদা হয়ে গেছে মানে চামড়ার সাথে শুধু আর দিদি সব মানে বাঙ্গিয়া চুর মারা হয়ে গেছে তবে ওরা ভাই ফোন হাসপাতাল ভর্তি করছি ও ভাই শুধু আমার বেলাক মনে করে ভাই চিন্তা ভাবনা করতেছে ভাই ও আমার নামে কেস করবো এই করবো ওই করবো ভাই শুধু বেলাক মনে করে তো ভাই ভয় পাইলাম যে বেলাক মনে করবো আমি আর এই কাজটা এই জায়গায় কাজ আর করাম না তো ভাই ওই জায়গায় আমি আর কাজকাম করলাম না ভাই ওই জায়গায় কাজকাম না করে ভাই আমি চলে আসলাম মানে আমার ওই দিনে ঢাকা চলে আসলাম আসার পর ভাই এখন আমরা খুব ভালোই আছি ভাই কাজকাম করতেছি মোটামুটি ভালোই তো ভাই হঠাৎ করে ভাই আমার কাজটা ভাই বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে ভাই আমার বাচ্চা ভাই অসুস্থ ভাই অসুস্থ বলতে ওর জন্ডিস ওর শরীরটা খেয়ে ফেলে ভাই বুঝছেন জন্ডিসের শরীরটা শেষ হয়ে যায় আর আপনার ওর মুখের ভিতরে ঘা হয়ে যায় ওর পায়খানার রাস্তায় ঘা হয়ে যায় ওর মানে এই দুই কিডনির দুই সাইড দিয়ে মানে কালো হয়ে যায়
কালে দেখো তো ভাই, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তো ভাই একদিন গেল, দুদিন গেল, তো ভাই বালুয়াটা ডাক্তার দেখলাম শিশু হাসপাতালে। তো উনি 500 টাকা বিজেট নেয়। তো উনি আমাকে বললো যে আপনি 210টা ওষুধ লিখে দিছি, এটি খাওয়ান আর আপনার বাচ্চাটা শিশু হাসপাতালে ভর্তি করেন।
আচ্ছা,
তো ভাই আমি যে 210টা ওষুধ কিনবো ওই টাকা আমার কাছে নেই, আমার পাশের বাসার সামনে খালার বাসা থাকতো।
অথচ আপনার কাছে এক সময় লাখ লাখ টাকা থাকতো যেগুলো আপনি জুয়ার পেছনে ব্যয় করেছেন। জি, তারপর
ভাই আমার কাছে 210 টাকা নেবে ওষুধ কিনবো। তখন তো ভাই আমি খালার কাছে গেলাম, খালা আমার 210টা টাকা দেন, আমার বাচ্চা ওষুধটি কিনবো, আমরা আমি কাজ করে দিয়ে দিন দু একদিন। তো খালায় বলছে আমার কাছে টাকা নেই। তখন তো খালতে ভাই বললাম ভাই আমার 210টা টাকা দেন, আমি একটু ওষুধ ধরে কিনি, ফলে আমরা দিয়ে দিন। তো ওরা ভাই টাকা দিব না, কিন্তু খালতে ভাই কোনো এক সময় খালতে ভাইয়ের অপশন হয়েছিল, বুঝছেন? অপশন হওয়ার সময় খালতে ভাই খালি 8,000 টাকা দিচ্ছে কিছু খাইতে, যে টাকাটি আপনি কিনে খায় না, আমার দেওয়া লাগবো না। তো ভাই 210 টাকা আমার দেয়নি। তো না, তারপরে ভাই আমার বাচ্চারা ভাই দিন দিন ভাই অবস্থা খারাপ হয়ে যেতেছে। তখন তো ভাই আমার মাদ্দায় ফোন করলাম, মা আমার বাচ্চারা তো অবস্থা খারাপ, মা আমার 1,000 পেয়ে দাও। কয়েক দেখ তোর ভাইয়ের টিয়া তো সঞ্জয় কাজে লাগালেছে। আব্বাদের ফোন দিলাম, আব্বা তোমার কথা তো টিয়া আছে, আমার 1,000 টিয়া দাও, আমি তোমার দিয়ে দিন। পাই না রে, আমার তো টিয়া হইসা নাই, কইতারি না কি হয় না, গাইকে দিল। ফোন দিলাম মামাদের, মামা 500 টাকা দাও, মামা তোমার তো আমি ভর্তি দিয়েছি, কাজকাম করছো তুমি, তো আমি তোমার কোনো সময় খারাপ ব্যবহার করিনি, আমার 500 টাকা দাও, তোমার দিয়ে দিন। মা বলতেছে ঠিক আছে দেখ, আমি তোর লাঞ্চের টাইমে দেখতেছি, আমি টিয়া টুকে 500 টাকা টুকে তোর লাঞ্চের সময়।
ওনারা জানতো যে আপনার ছেলে অসুস্থ?
হ্যাঁ, সবারই বলছি। তো মামাই আমার লাঞ্চের সময় ফোন দিয়ে খায়, কটিয়া নিয়ে কি জুয়া খেলবি? হাসপাতাল ভর্তি করে নাই, টাকা নাই, এখন তো টাকা পয়সা নাই, এই সেই মাস্টার শেষ হয়ে গেছে সমস্যা। তারপরে ফোন দিলাম আমার মেজো কাকাদারে, কাকা 1,000 টাকা দাও তো আমি তোমার কয়েকদিন পথে দিতেছি। বাবা দেখ অন্তত তো বাংতি মাস, বেতনটা তোমার ফাইনে, বেতনটা ফাইলে তুলে দিন। তো সব জায়গায় তো অবস্থা খারাপ, কেউ তো বলতেছে না যে তুই বাচ্চার হাসপাতাল ভর্তি কর, টিয়া লাগলে টিয়া আমরা দিন, কেউ পরে টিয়া বসে দিকে আমরা দেখবো। তো ভাই কেউ দেখলো না ভাই। তারপর দে ভাই আমার বাচ্চারা যে সময় অবস্থা খারাপ, তখন তো ভাই আমি আমার কাকা দ্বারা ফোন দিলাম। কাকা দ্বারা ফোন দিয়ে বলতেছি কাকা তোমাকে দ্বারা তো লাখ লাখ টিয়া থাকে কাকা, আমারও তুমি একটা কাজ করো, 500 টাকা দাও কাকা, ইস্ট আমি সই দিই, আমি তোমাদের কাছ থেকে 500 টাকা নেই কাকা, ফোনও দিন কাকা, টাকাটা দিয়ে দিন কাকা, আমার বাচ্চারা কাকা বাঁচবো না। তো উনি আমার বক্ষ বাদল করে ফোনটা কাটিয়ে দিল, বাইক ফোন দিলাম টাকার জন্য, আবার কেউ টাকা পয়সা দিল না। তখন তো আমার ও একটু বাড়ি চিল্লা হলে ফাটাইলে তাছে আমার বাচ্চার অবস্থা দেখলাম। তো কি যে ভাই, যখন তো আমার ওয়াইফ চিল্লা হলে করতেছে, তখন তো চট্টগ্রাম থেকে ওর বোন 5,000 টাকা ফাটাই কানের জিনিস বন্ধক থেকে। তো 5,000 টাকা বন্ধক করার পরে ওরে আমি শিশু হাসপাতাল নিয়ে দিই। শিশু হাসপাতাল নিয়ে যাওয়ার পরে শিশু হাসপাতাল মনে করেন যে ওরে মানে ভর্তি করবো, কিন্তু ইমার্জেন্সি কোনো ইয়া নেই, সিট নেই, প্রতিদিনই 700 টাকা সিট ভাড়া, এখানে 700 টাকা সিট ভাড়া, তাও আজকে হবে না কালকে, কিন্তু আমার বাচ্চার অবস্থা খারাপ, এখানে আগে 6,000 টাকা জমা দিতে হবে।
ওকে,
আমার কাছে টাকি আছে 5,000, এর ভিতরে 200-300 টাকা খরচ আছে। তো আমার কাছে টাকাটাই তো নিয়ে গেলাম শহর দিতে, শহর ভর্তি করলাম। ভর্তি করার পরে কিন্তু প্রথম দিন মনে করেন যে 2-3,000 টাকা আছে গিয়া। তো যাওয়ার পর দিয়ে প্রথম দিন আমার বাচ্চারা হালকা পাতলা যা দেখলো, নাস্তা আসলো ওনারা দেখছে, দেখার পর পরের দিন আমার বাচ্চার অবস্থা খারাপ, বড় ডাক্তার এলো, আয় বললো যে এই বাচ্চার অবস্থা সবচেয়ে খারাপ এই আমাদের এই ইয়ার ভিতরে, তো ওর চিকিৎসার আগে করা দরকার। তখন থেকেই আমার বাচ্চার মানে 4টা রক্ত রিপোর্ট দিছে, 4টা রক্তের সিরিজ দেওয়ার স্লিপ দিয়ে দিছে, আর একটা আলট্রাসাউন্ড স্লিপ দিল যে আপনি এই 500টা 2 ঘন্টার ভিতরে করে নিয়ে আসবেন। তখন তোমার 11টা, তখন তো কি দিয়ে আমার পকেটে মাত্র টাকা আছে 1,000, তখন তো প্রথম যে জায়গায় সেই জায়গায় 500 টাকা দেওয়া লাগছে। তো পরে যদি হেরিয়ে দিয়ে আবার ইচ্ছে খালি 500 টাকা দেওয়াই লাগে। অন্ত আমি বলতেছি যে এটা তো ফ্রি লেগে দিচ্ছে, আপনার ফ্রি করেন। তো ওনারা মনে করেন যে ফ্রি করবে না, কিন্তু ভাই ফ্রি করে তাহলে কত জায়গায় যাওয়া লাগে যা বলার বাইরে। তো আমি মাইসির আশীর্বাদ দেওয়া শুরু করছি, স্যার আমার বাচ্চাটা স্যার বাঁচবো না, স্যার আমার বাচ্চাটা স্যার আজকের দিনের ভিতরে স্যার লাগবো, স্যার যেমনি লোকদের, সবাই তো খারাপ মানুষ না আর সবাই তো ভালো না। তো কেউ তিনজনে মনে করেন যে ফ্রি করিয়ে দিছে যে থাক সমস্যা নেই তুমি একটা বাজারে নিয়ে দেবো, লাস্টের দুইটায় 15 টাকা স্যার দিবি না, বলতেছে এই জায়গা তমুক জায়গা অমুক জায়গা তমুক দিয়ে আমার কোনো ফ্রি আমরা করি না এসে, তো অমুক জায়গায় যা সিঙ্গে ছিলাম তো কি ভাবে মাইসেদার যাইতে যে কি ভাবে আমার ঠ্যাঙ্গের অবস্থা শেষ, আমি একলা মানুষ, আমার ওয়াইফের দ্বারা কিন্তু কেউ নেই।
আচ্ছা,
তখন তো দুইটা টিয়া দিলাম, টিয়া দেখা ওই দুটো আমার স্লিপ দেয়নি, কালকে দিব, কিন্তু বাদ বাদি আনছি আনা ফাজার বড় ডাক্তার নেই, বড় ডাক্তার নেই এখান থেকে কি ভাবে আমার বাচ্চাটা কেউ তো দেখবো যে একজন লোক তো লাগে হাসপাতাল,
আমার বাচ্চাও নেই,
সেই লোকটা নেই, আমি আর আমার ওয়াইফ আর কোনো মানুষই নেই যে আমার বাচ্চাটার দিকে একটা নজর তাকাই। তো কি ভাবে আমার কাছে একটা মোবাইল ছিল আমার খালতো ভাইয়ের, তো কোন এক সময় ওরা আমি একটা মোবাইল এমনি দিয়ে দিছি যে এটা নিয়ে ব্যবহার কর, বাংলাদেশের মোবাইল ছিল, সেই মোবাইলটা নিয়ে ব্যবহার করতো। তখন তো আমার কাছে টাকা পয়সা ছিল, একটা মোবাইল দিয়ে দিছি। তো ওর একটা মোবাইল, বাংলাদেশের একটা মোবাইল নিয়ে আমি ব্যবহার করতাম। তখন তো মানে ব্যবহার করতাম বলতে কি, আমার বাচ্চার অসুস্থ, দুদিন পর তুলে দিতেছি। তো আমার কিরো ভাই সারাদিন তো
মানে মোবাইল ছিল কেন,
আমার খালতো ভাই,
খালতো ভাই, হ্যাঁ,
নাম ছিল রাকিব,
জি
নাই আর কি। তো ও আমার ওয়াইফকে বললাম, দেখো আমার তো মনে করো আমি তো দুদিন গোসল টোসল করি নাই, আমার একটু বাসার জল দরকার, আমি যা গোসল টোসল করিয়া কিছু জিনিস নিয়ে আসি। তো আমার ওয়াইফ বললো, দেখো আমাদের এমন কপাল, আমি যে একটু বাচ্চাটা যে একটু বাথরুমে যাবো, এরম অবস্থাও নেই, মানে যাইতে পারতেছে না একলা বাচ্চা রেখা। তো সারাদিন ঘুমাতে হয়, সারা কেউ ঘুমাইতে পারে না, বাচ্চা রেখা কেমনি ঘুমায়, কোনো মানুষই নেই, যে একটা মানুষ যা দেখবো এই মানুষটা নেই। তো কিভিয়া ভাই উনি কোনো এক ফাঁড়া যায়, মানে আমি চলে আসি বাসায়, আসার পর যে আমার খালতু ভাই আমাকে বলতেছে আমার মোবাইল দেন, আমার মোবাইল কিন্তু আমার ওয়াইফাই রেখেছি, যে কোনো সুবিধা অসুবিধা হলে একটা নাম্বার দিয়েছি বাসার পাশের, যে নাম্বার তুমি ফোন করলো আমার ভাইবা, তো বলতেছে আমার মোবাইল দেন। আমি বললাম, ভাই তোর মোবাইলটা কালকে সকাল দিন ভাই, আমার বাচ্চারা বেশি অবস্থা খারাপ, আমি কালকে সকাল তোর মোবাইলটা দিয়ে দেব সকালবেলায়। তো ও বলতেছে, না আমার মোবাইল এক্ষুনি লাগবো, এক্ষুনি আমার মোবাইল আপনি দিবেন। তো বলতেছি, ভাই আমি আমার তো মোবাইল দিব, মোবাইল তো ভাই হাসপাতালে রেখেছি। ও আমাকে বলতেছে, আমার মোবাইল এখন দিবেন, এখন আমি বাইরে আর কিছু বলা আছে, তুই ভাই দেখ তোর মোবাইল আনছি ভাই, এত যাইতে তো ভাই আরও 150 টাকা গাড়ি বলো ভাই, আমাদের একটা শর্ট আছে, আমি কেমনে যাব, আমি এখন তো আমার মোবাইল এনে দিত। তো পরে ভাই আমি একটা রিস্কে হয়ে গেলাম, গাউস দিনে যায় আমার ওয়াইফে বলতেছি মোবাইলটা দেবো। তো বলতেছি কেন মোবাইল দিন, মোবাইল হেলিয়ে দেবো, তখন তাই খালতো ভাই মোবাইলটা দিয়ে দিলাম। এর ভিতরে আমি আসার পরই ভাই আমার বাচ্চার অবস্থা খারাপ, আমার বাচ্চা বাঁচবো না, ডাক্তার লিখতেছে আমার ওয়াইফ, আমার ওয়াইফ তো মনে করেন যে পুরো হাসপাতাল ছিল একটু, কেউ নেই আমার ওয়াইফের সাথে যে সান্ত্বনা দিবো আমার লোকটা নেই। তখন তো ভাই আমি এখানে বাসায়, তো ওই যে নাম্বার লিখে দিয়েছি ওই নাম্বার ফোন করে বলতেছে আমার বাচ্চা তো আমার ওয়াইফ ছিল হলে শুনলাম, তো আমাকে বাড়ি মেয়েছে ছিল হলে শুরু করেছি। তখন তো ভাই আমি গা গেছিলাম না, দুই মানে গেলাম গিয়া যাই দেখি আমার অবস্থা, বাচ্চার অবস্থা খারাপ, ভিতরে অক্সিজেন তো আরও অবস্থা খারাপ, ও তো কিছু খায় না অনেক দিন,
প্রথম বাচ্চা,
হ্যাঁ প্রথম বাচ্চা,
কি নাম ছিল,
সঞ্জিতা,
সঞ্জিতা।
তখন তো আমি আমার বাচ্চা যাবে নাম রাখুন ভাই, ওই লোকটা নেবে, আমি হাসপাতাল গেছি ভাই শিশুতে গেছি। তখন তো ডাক্তার আমার জিজ্ঞেস করি আপনার বাচ্চার নাম কি, তখন তো আমি বলছি আমার বাচ্চার নাম সঞ্জিতা, মনে থেকে ভাই আমার বাচ্চাদের নাম রাখবো, যে আমার বাপমা আছে না, একটা নাম আছে না, আমার বাচ্চা ভাই নাম রঞ্জন লোকটা ভাই ছিল না ভাই, যিনি যে ওর নামটা ভাই হাসপাতাল গেছি জিজ্ঞাসা করছি আমার বাচ্চার নাম কি, নাম তো লেখতে। তো ভাই মন থেকে বলে দিছি ভাই সঞ্জিতা, কী করবো ভাই কেউ তো রাখি নাই। তখন তো ভাই আমার বাচ্চাটা ভাই অবস্থা খুবই খারাপ। তখন তো ভাই হাসপাতাল গেলাম, যাওয়ার পরে ভাই আমার বাচ্চারা দেখতেছিল আমার দেখতে ভাই খুশি হয়ে গেলো, হাসতেছে আমার বুকের দায় করতেছে। তখন তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চা তো সুস্থ হয়ে গেছে। তো ভাই কিছুক্ষণ থাকার পর ডাক্তার বলতেছে আপনি এখানে থাকতে পারেন, আপনি চলে যান, এখানে মহিলা থাকবে রাত্রেবেলা, আপনি বাইরে যান, বাইরে যা ভাই শুয়ে রয়েছি। রাত্রে 3টা বাজে ভাই আমার ওয়াইফ ভাই গেট নিয়ে সব এক চলে গেছে। তখন তো বড় ডাক্তার আসলো, এসে বললো যে আপনি সিঙ্গেল সার্জে আপনার ওয়াইফকে মানে বাচ্চাটা ভালো একটা হাসপাতাল ভর্তি করে। তো কী ভাবে আমাদের মাত্র 400-500 টাকা, আর কোনো টাকা পয়সা নেই। তো ভালো একটা হাসপাতাল ভর্তি করলে মানে চিকিৎসা করেন, যার পরে ওষুধ দিয়ে তো ব্যাগটা দিব না এসে। তো আমার তো কেউ সাপোর্টও দেয়নি যে টাকা পয়সা আমাদের কাছ থেকে লাগবে নি। তো আমি কী করবো, আমি নিজে চিন্তা করি, একদিকে কই মরিয়া গেলে যাক কত স্বেচ্ছা করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আরেকদিকে আমার ওই এত সুন্দর বাচ্চাটা যাবি গিয়া। তখন তো কীভাবে আমি সাহস নিয়ে ভাই ইয়াত লয়ে গেলাম, শিশুতে লয়ে গেলাম, শিশুতে নিয়ে চিন্তা ভাবনা করলাম যদি আমার বাচ্চা যদি 2 লাখ টাকা লাগে, কিডনি ব্যাস লাগছে 2-1 লাখ টাকা হওয়া যায়, তখন তো ভাই আমি আর কোনো কিছু রিজার্ভ কিনে লাগলে বাইক সম্পত্তি আছে মারিয়ালাম 2-1 জন, এরকম একটা পরিকল্পনা করলাম কে অবস্থা অবস্থা করতে। তখন তো ভাই হাসপাতালে বেরিয়ে ভাই শিশুতে ভাই ঢুকছি করতে নিয়ে আমার বাচ্চা ভাই বমি করলাম, আর বমিটি ভাই এমন ছিল গরম গরম বমি করার পর কিন্তু ভাই আমার বাচ্চারা আমার জলে দূরে আছে, আমার গায়ে ছিল হাসপাতালে ঢুকেছি বলতে
আমার বয়স,
হ্যাঁ বয়স তখন তো 6 মাস। তো বলতে ছাত্র বাচ্চা মারা গেছে। তো ভাই আমরা ভাই কি করুম ভাই, আমার ওয়াইফ ভাই পাগল হয়ে গেছে, আমি তো ভাই আমার
আপনার কোলেই আপনার বাচ্চাটা,
আমার বাচ্চা মারা গেছে আমার কোলে।
কত টাকার জন্য মারা যায়,
যদি শুরুতে 210 টাকা হয়েছিলেন তাহলে আমার বাচ্চা কিন্তু মরে না, তো
মাত্র 210 টাকার ওষুধের জন্য।
তো এই কথাটা সবাই জানে, আমার মার কাছ থেকে টাকা ভাই, আমার মায়ের বলতেছে তো ভাই ব্যবসার কাজে টাকা কাজে লেগে লাগছে, ভাইয়ের দ্বারা ফোন দিই ভাইয়ের টিয়া দেয় না, কাকাতে বললাম কাকা 500 দিয়ে 1000 টিয়া দাও, কাকা বলতেছে টিয়া নেই, কিন্তু কাকার দ্বারা সবসময় টিয়া থাকে। তো আরেকটা স্যার দ্বারা ফোন দিলাম, উনিও দিল না, মামাও দিল না, খালতো বেড়ে 8000 টাকা দিলাম খালি কিছু খাইতে, এই খালতো বেড়ে দিল না, বড় ভাইও দিল না, বড় বেড়ে কত টাকা দিছি জীবনে, কেউ আমার এক টাকা হওয়া দেয়নি,
শুধু এই কারণে দেয়নি যে সবাই বিশ্বাস করেছে টাকা দিলাম।
জুয়াখালি ঠিক আছে, কিন্তু কেউ ট্রেনে তো আমি জুয়াখালি না, কেউ এখান থেকে কোনো 10 টাকা,
সবাই জানতো আপনি জুয়াখালেন, এই কারণেই কেউ আপনাকে 1 টাকাও দেয়নি।
তো ভাই বাচ্চারা মারা গেল, বাচ্চারা নিয়ে আসলাম একটা গাড়ি দিয়ে, আনা হয়েছে ভাই বাচ্চারা যে ভাই গোসল করাম ভাই, আমি কি দাম কাপড় ভাই ওই টাকা আমার কাছে ছিল না।
যারা জুয়া খেলে ওদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
হ্যাঁ আমার বলার আছে যে তো আমি খারাপ হয়েছি যে তো আর পৃথিবীতে কেউ খারাপ না হয়। জুয়া খেলা এমন একটা খেলা, জুয়ার লোভ দিতেই তো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, যেরকম আমার ধ্বংসের পথে নিয়ে আমার বাচ্চারা মারা গেলো। তো আমি তো মনে করেন যে রাগ হয়ে গেলাম যে আমি জুয়া খেলে আরো টাকা কামাবো, কিন্তু জুয়া খেলে টাকা কামান যায় না, জুয়া খেলে টাকা যায়, জুয়া খেলে টাকা আসে না, আর এটি আমাদের জন্য না। আর জুয়া খেলা আমি জিনিসটাই খারাপ মনে করি, জুয়া খেলার মতো খারাপ কোনো জিনিসই নেই, তার জন্যই আমি এই জায়গায় আসা।
শেষ করতে চাই আজকের এই সিক্রেটস, শুধু একটা কথা বলার পরে, এক বোতল বিষ সামনে ধরে যদি বলা হয় এটা হচ্ছে বিষ, এটা খেলে আপনি মারা যাবেন, এবং এটা খেলে মারা যাবেন, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি মারা যাবে, আপনার ফ্যামিলি মারা গেলে এই ফ্যামিলির পেছনে প্রত্যেকটা মেম্বারের যে কন্ট্রিবিউশন আছে যুগের পর যুগ ধরে সেটা শেষ হয়ে যাবে। এরপরেও যদি আপনি বিষ পান করেন তাহলে আমি বলবো আপনার পৃথিবীতে না বেঁচে থাকাটাই উচিত। আজকে এই সিক্রেটসটা হচ্ছে এক বোতল বিষ, এই বিষটা থেকে আপনারা যদি সচেতন হন তাহলে আপনি বেঁচে গেলেন ফর দ্য লাইফ। আপনি বাঁচা মানে আপনার ফ্যামিলি বাঁচা, আপনি বাঁচা মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচা। আর এরপরেও যদি কেউ যান তাহলে তার জন্যে আমাদের বিন্দুমাত্র করুণাটুকুও নাই, শুধু এতটুকুই বলার আছে। ভালো থাকুন আপনারা, একটা অপরাধ হাজারটা অপরাধ থেকে আমাদেরকে সেভ করুক। যারা এখানে এসে এই অপরাধগুলো কনফেস করেন অন্যের ভালোর জন্যে, আমরা তাদেরকে সম্মান জানাই। আপনি যদি মনে করেন আপনার জায়গাটা ঠিক, আপনি কনফেস করবেন, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের এই ফোন নম্বরে 09611904904। আজকের পুরো এপিসোডটি ইউটিউবে আপনি দেখতে পাবেন, আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্রিয় শ্রোতা, বিরতি নিব এই পর্যায়ে একটি ছোট্ট একটা বিরতি, আপনারা ছোট্ট একটা বিরতি পর্যন্ত অপেক্ষা করুন। রাত 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়টা আসছে সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা সময়, সমাজে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়েছে। ছোট্ট একটা বিরতি মাত্র কয়েক মিনিটের, ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া সিক্রেটস নিয়ে আবারও ফিরছি ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর, আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে, আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়, কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটসের আরও একটি আনকোরা এপিসোডে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। আর সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটি যারা শুনছেন তাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি পর্ব। আজকের সিক্রেটসটি অনেকভাবেই ইম্পর্টেন্ট, অনেকভাবে ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ আজকের সিক্রেটসে যে সিক্রেটসটি রিভিল হবে বা যতগুলো সিক্রেটস রিভিল হবে সেটা এক অর্থে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে কিংবা মিডিয়াতে, আমি জানি না যে এই বিষয়টা নিয়ে এর আগে এত ইন ডিটেলে কেউ গিয়েছে কিনা আমরা ঠিক জানি না, তো সেই অর্থে সিক্রেটস ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমরা বলবো। তবে আমরা ঠিক এই অনুষ্ঠানটিকে বা এপিসোডটাকে ক্রেডিট হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই এই জায়গাটি থেকে যে দুটো জায়গা, একটা হচ্ছে যে সিক্রেটস অনুষ্ঠানে এইরকম একজন এসে তিনি তার নিজের জীবনের ঘটে যাওয়া ভয়াবহতম সিক্রেটসগুলো রিভিল করবেন,
সুতরাং তিনি আস্থার জায়গা থেকে এই অনুষ্ঠানটিকে বেছে নিয়েছেন। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আমি প্রথমে এই ধরনের কথা বলে নিচ্ছি এই কারণে যে আজকের এই অনুষ্ঠানটি যাতে আপনারা সবাই শোনেন। কে রয়েছে আমার সঙ্গে পরিচিত হবার আগে বরাবরের মতোই বলবো, সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, যেই থিমটা বাজিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যদি আপনি মনে করেন যে আপনার সিক্রেটসগুলো কিংবা আপনার অপরাধগুলো কিংবা আপনার ভুলগুলো মানুষের সামনে নিজের পরিচয় কিংবা গোপনে কিংবা ছদ্মনামে যেভাবেই হোক না কেন আনলে লোকের উপকার হবে, মানুষের উপকার হবে, যাতে করে আপনার মতো ভুল কিংবা অপরাধের দিকে কেউ না যায় উইথ আপনার পরিণতি সহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904।
আচ্ছা, আপনার নাম?
আমার নাম সাব্বির।
সাব্বির, বয়স কত এই মুহূর্তে?
23।
23-এর মতো বয়স, ঠিক আছে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করছি। আজকেই যে ঘটনাটি এখানে উপস্থাপিত হচ্ছে, সেই ঘটনার যত ধরনের নাম, ক্যারেক্টার বা অন্যান্য বিষয়গুলো আসবে, সেগুলো আমাদের যিনি অতিথি তার সামাজিকতার কথা চিন্তা করেই আমরা সেভাবে উপস্থাপন করছি। সুতরাং বিষয়টি আপনাদেরকে বুঝে নিতে হবে। আর আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে সিক্রেটসের এই পর্বটি শুধুই সচেতনতার জন্যে, এটাকে অন্যভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনি যেভাবে বলতে চান।
ছোটবেলা বলতে আমি যখন অল্প অল্প বুঝি, আমরা ফ্যামিলিতে আমরা চার ভাই।
জি, বাবা কি করতো?
তিন বোন। আমার বাবা ছিল আমাদের এলাকার ভিতরে অনেক বড় লোক।
আচ্ছা, বড় লোক বলতে?
আমাদের গ্রাম ছিল বলে জমিন, আমাদের আটখানি জমিন ছিল, তারপর 80-টা মহিষ গরু ছিল।
বিশাল বড় লোক।
জি।
আচ্ছা,
তারা দুই ভাই ছিল, দুই ভাই মানে 16খানি জমিন ছিল, দুই ভাই আটখানি করে ভাগে ভাই। তখন আমার বাবা কোনো চাকরি করতো না, মানে কোনো কাজ বাজ করতো না, উনি শুধু জমিন বিক্রি করতো আর খাইতো। মানে ওনার বন্ধু বান্ধব নিয়ে জমিন বিক্রি করলো, তা খাসে কিনা ওনার বন্ধু বান্ধব নিয়ে বাজারে বা বন্ধুদের বাড়িতে,
মানে আমোদ ফুর্তি করে উড়িয়ে দেয়।
ফ্যামিলির কোনো খবর নেই।
আচ্ছা,
তারপরে মায়ের অনেক অত্যাচার করতো। এই জিনিসটা একবার উত্তর উত্তর এরকম ভাবে, তারপর যখন আমি একটু বুঝি তখন আমাকে স্কুলে ভর্তি করালো। স্কুলে যখন ভর্তি করালো তখন আমি 1-3 আর কি বইটা নিছি।
জি।
তারপরে মায়ের বললো যে আমি তোমার স্কুলে পড়াইবো না, তো আমাদের বংশের তো কেউ মাদ্রাসা নিয়ে পড়ালেখা করো না, তোমার আমি হাফেজ বানাবো।
আচ্ছা,
আমার একটা খালুর সাথে পরামর্শ করলো, পরামর্শ করার খালু নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে। তখন ভাই দেখা গেছে যে রাত্রে আমি যখন ঘুমাই, বাবা মা তাদের যে একটা সম্পর্ক, তাদের বাবা তো বাবাই,
বাবা খুব খারাপ একজন লোক বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনার একটা
সারাদিন সারাদিন মার দূর করতো, আর তাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের বড় বোন, মানে এরকম কোন বাবা কিন্তু এরকম ভাষা মেয়ে করে
আপনাদের সচেতন থাকতো না তারা?
আমি সামনের রুমে ঘুমাইতাম, তখন মা আমার কাছে ঘুমাইতো, আমি মায়ের সাথে ঘুমাইতে পারতাম না, তখন আব্বা সেখানে ঘুমাইতো। মা হতো যদি পিছনের রুমে যেত, উনি জোরে জোরে বলতে চান তুমি এখানে।
আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে, দেখুন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এখানে, একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে শিশুর মানসিক বিকাশের জন্য তাকে একটা সুস্থ পরিবেশ দেওয়াটা খুব জরুরি। এবং আমি সবসময় যে কথাটা বলি, জীবনের যে সিক্রেটসগুলোর জন্ম হয় বা জীবনের যে অপরাধগুলোর জন্ম হয় সেটার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সে বিষয়টা নিয়ে সচেতনতার জায়গাটা থেকে অনেক বড়ভাবে বলার আছে। এবং কি রকম আমাদের যদি বলেন যে মিডিয়াতে কিভাবে এই বিষয়গুলো আনা উচিত বা আসা উচিত, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো আমাদের জীবনে সুন্দরভাবে উপস্থাপিত না হলে খুব খারাপ ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারো, ঠিক আছে? কারণ ওই অল্প বয়সে এক ধরনের সম্পর্ক, সেটা পৃথিবীর সবচেয়ে আপনজন যারা তাদের মধ্যে, এবং সেই সম্পর্কটা তাকে একটা বিরূপ চিন্তার মধ্যে নিয়ে যেতে পারে। সুতরাং সেই সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। কিন্তু যাই হোক, ও ভিকটিম হয়েছে, ওর ভালো লাগেনি বিষয়টা, এবং এটা এটা দ্বারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, আমরা ঠিক জানি না, সামনের দিকে আগাতে চাই। জি বলুন। তারপর
ওই জিনিসটা প্রতিদিন রাত্রে আমি সকালবেলা, আমি মানে রাত যখন সকালে যেত তখন আমি ভয় থাকতাম যেন রাত যেন না আসে।
মানে আপনি ভয় থাকতেন রাত যেন না,
মানে
রাত আসলেই আপনাকে এই ধরনের একটা ঘটনার মুখোমুখি
হবে? হ্যাঁ, তারপর এখানে তো আসি, সবকিছু আমি একবার এভাবেই বলি, তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারছে যে আমি যা কোনো, কিন্তু তাদের কোনো ইয়ে নেই, আমি কারোর সাথে বাবা মা আমি কারোর সাথে শেয়ার করুন, তখন আমি চিন্তা করলাম যে আমি মাদ্রাসাতে ঘুরি, তখন আমি বাড়িতে থাকবো না, আমি মাদ্রাসায় থাকবো, আমি বিকালবেলা এসে ভাত নিয়ে যাবো রাত্রে। পরে আমি বাড়িতে বললাম, তখন আমার আব্বা বললো যে তোমার পড়ালেখা করা দরকার নেই, কাজ করে টাকা এনে দাও। পরে মার কথা হইলো যে না, আমি মাদ্রাসায় নিয়ে পড়ালেখা করাই, তারপর আমি মাদ্রাসায় থাকা শুরু করলাম রাত্রে। মাদ্রাসাতে ভাই আরবিতে এত মেধা যা বলার ভাই, হুজুরা অনেক ভালো জানতো। পরে একদিন মানে মন মরা যেতাম, হুজুরা আমার জিজ্ঞেস করলাম কি হয়েছে, পরে আমি ওনারে আমি বললাম মানে অল্প কিছু বলছি, এরকম সমস্যা আমাকে বললো যে তুমি চাইলে আমি তোমার শিখাইতে পারি। তারপর আমি বললাম যে আপনি কিভাবে শিখাবেন। তারপরে ওনার সাথে আর মানে এতটুকু কথাবার্তা হয় না। তারপর মাদ্রাসা পরীক্ষার বন্ধ, তারপর আমি খালা বাড়িতে বেড়াতে যাই। আমি রাত্রে যখন ঘুমে, রাতে তিনটার দিকে আমার ঘুমটা ভেঙে যায়, যখন আমার ঘুমটা ভেঙে যায় তখন আমি দেখতেছি আমার লুঙ্গিতে মানে একটা কিছু, ওটা কি আমি নিজে কল্পনা করতে পারিনি জিনিসটা কি। তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু পাইনি। সকাল হইলো, তখন আমি কেউ বলিও না, কিছু জিজ্ঞাসা হয়নি, তখন আমি এটা বুঝিয়ে না। যখন আমি ফের পরে তো ঘুমাইলাম, তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার খালা তো ভাই সে অনেক বড় আমার সাথে, সে হয়তো আমার সাথে একটা কিছু করতে অনেক চেষ্টা করছে। উনি তখন বিবাহ কারণ আমি একদিন রাত্রে ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে যখন আমার ঘুমটা বাংলা তখন আমি বুঝতে পারলাম উনি আমার শরীরের উপরে।
বয়স কত তখন আপনার?
আমার বয়স
10-11 বছর। আর যিনি আপনার সঙ্গে এই কাজটা করছে তার বয়স কত?
সে অনেক বড়, আমরা সবাই ভাই বোন, সে 2 নম্বর।
সে কি বিবাহিত ছিল না অবিবাহিত?
অবিবাহিত ছিল।
অবিবাহিত ছিল, আচ্ছা ঠিক আছে বলেন। তারপর
এরকম হইতেছে কেন? তারপর আমি হঠাৎ করে একদিন দুষ্টামি করতেছি, তখন আমার স্বাস্থ্য ভাই ও আমার থেকে হয়তো 1 মাসের বড় হবে। আমার সাথে ধরে প্রথম শরীরে টাচ করলো, তা এখনো আমি এই জিনিসের ভিতরে বেশি ইয়া করি না। তখন আমার শিক্ষক মানে টেটেনার স্যার যাওয়ার পরে আমি পড়ালেখা করতেছি অনেক ভালো, প্রত্যেকটা পরীক্ষা আমার হলো না, এটা দেখে বাড়িতে অনেক খুশি হয়। তখন ভাইয়া হঠাৎ করে একদিন হলো কি যে আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমাদের গ্রামে তো মাছের গদি বলে, আমি ওখানে দাঁড়া রয়েছি, তার লোক আসলো, আইসা বলতেছে কেমন আছো? ভালো, তোমার বাড়ি? আমি মাদ্দুর বাড়ি, বাবার নাম জিবেল বললাম। তখন বললো তুমি তো আমার নাতি লাগো। আমি আমার নাতি লাগে আমি তো চিনি না, চিনি না বলছি মানে বৃষ্টি নামবো এরকম একটা বাপ। উনি আমাকে বললো যে তুমি রুমদার ভিতরে এসো বসো। আমি মানে রোডটার ভিতরে রুমদার ভিতরে পাড়া দিতে ধরি, উনি আমার ঠিক এই জায়গাটায়
একটা ছেলে হয়ে এরকম আচরণ করলো।
হ্যাঁ,
তো আপনি কিছু বলছিলেন? আচ্ছা,
আমি মানে রুমদার ভিতরে পাড়াটা দিতে পারলাম না।
আচ্ছা,
আমার অনেক বড় এমন জোরে ঠিক এই জায়গাতে একবার ছোট দিতে দেখতে কয়ে তোমার ছোট দুটো অনেক সুন্দর। পরে আমি চোখ দিয়ে হানি পড়ে গেছে আর কি। তখন আমি একটা দৌড় দিলাম, উনি আমার আমি যে দিকে যেতেছি উনি আমার পিছু পিছু করতেছে। ওরা আমি বাড়িতে চলে আসলাম, আমার পরের দিন মাদ্রাসা থেকে আইসা দেখি উনি আমাকে বাড়িতে। পরে আমার বলো বসার পরে উনি আমার মানে খানার দ্বারে গিয়ে খালি এইসব ধরনের কথা বলতো যে আমি আজকে এখানে থাকো, এই করবো সে করবো, তোমার বাসা থাকো, আমি তো মাদ্রাসা যামুই এটা, উনি তো আমাকে থাকুক। আমি কিছু করে এভাবেই চলতেছে তখন আমার মাদার বাড়ি বিয়ে।
কার বিয়ে? আপনি
ভাইয়ের?
আপনার মেজো ভাইয়ের?
জি, মেজো ভাইয়ের বিয়ে। বাড়িতে অনেক লোকজন থাকে, তখন আমাদেরকে আমরা 5 জন একটা খাটে ঘুমাইছি, মানে আমার ভাই, চাচা, শ্বশুর আর আমি আর ওনার ছোট ছোট দু তিনটা সালা ডালা গুলো হবে আর কি। ওরা ঘুমাইছে, তখন ভাইয়া ওখানে হইলো আমার সেখানে কি অবস্থা, আমার যখন ঘুম ভাঙলো তখন আমি বুঝতে পারলাম যে আমার ভাইয়ের চাচা শ্বশুর।
ও
আমি তখন আমি আয়না দিয়া এই একটা আয়না কিনলাম বাজারে, আয়না গিয়ে আমি প্রত্যেকটা ছেলে নাগামাতে আমার চেহারার দিকে তাকাইতাম যেন আসলে আমার সাথে কিটা না আরো কারো সাথে হয়।
মানে ওই বয়সে 10-11 বছর বয়স তখন আপনার, আয়নার দিকে তাকাতেন কি কারণে?
আমি তো একটা ছেলে, আমার সাথে এরকম কথা থাকে
মানে আমার চেহারার মধ্যে কি কোনো মেয়েলি ভাব আছে কিনা বাইরে এটা এটা।
তারপর ওই লোকটা বললো তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর, মানে এই জিনিসটা আমার অনেক ইয়ে করো। আমি
আমরা একটা টার্ম নিয়ে অনেক কথা বলি এবং এটা নিয়ে আমার মনে হয় যে ম্যাসিভলি আমাদের দেশে সচেতন করার জন্য কাজ করা উচিত, বিশেষ করে একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ হওয়ার জন্য। আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়ার এক মন্দিরে, সেখানে কাশ্মীরের একটি আসিফা যার নাম, একটা বাচ্চাকে 7 থেকে 8 দিন ধরে ধর্ষণ করা হয়েছে। আমরা দেশের বাইরের কথা নাই বা বলি, আমাদের দেশের ভেতরেও এইরকম ভয়াবহ রকমের ঘটনা ঘটে। আর এর চেয়েও অনেক অল্প বয়সী শিশুদের, শিশুদেরকে আমি কোনো জেন্ডারে বিশেষায়িত করতে চাই না, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এবং যারা এই কাজটা করেন আপনি চিন্তা করতে পারবেন না, তারা, তাদেরকে দেখলে কতটা সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় দিনের আলোতে। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে, যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস, আজকের এই এপিসোডটা শুনে যদি আপনার কাছে অন্যভাবে আপনি এটাকে ব্যাখ্যা করেন, বা আজকের এই এপিসোডটা শুনে আপনি যদি মনে করেন যে রেডিও কন্টেন্টের জায়গা থেকে এই ধরনের কন্টেন্ট প্রচার করা উচিত না, সেটা আপনার এক ধরনের ওপিনিয়ন, আমি আমি আপনাকে সেটা সেই জায়গাটা রেসপেক্ট করতে চাই, আমি বাদানুবাদে যেতে চাই না। কিন্তু আপনি যদি এই সামাজিকতার জায়গা থেকে যদি এই রিয়েলিটিটাকে অস্বীকার করেন, তাহলে আপনার সাথে আমার দ্বিমত আছে। দেখুন, আমরা এইরকম একটা, মানে বলা যেতে পারে আগুন, কন্টেন্টের জায়গাটা থেকে খুবই টাফ একটা কন্টেন্ট, একটা লাখ লাখ মানুষের কাছে প্রচার করার মতো জায়গাতে নিয়ে আসতে চাচ্ছি বা আনছি শুধু সচেতনতার জায়গাটা থেকে। তারপরেও আমি একটা এসএমএস পোলের আহ্বান করব, তারপরেও আমি একটা মতামতের আহ্বান জানাবো আমার ফেসবুকে, এটা ওপেন থাকবে, এখনই করব সেটা। তার আগে আমি একটা কথা বলতে চাই, এবং সেখানে যদি কোনো ধরনের আপনাদের যদি নো ভোট বেশি থাকে আমি কন্টিনিউ করব না, স্টপ করে দিব। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস যেটা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব 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 বেশি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, ভয়ানকভাবে সচেতন হতে হবে। এখানে কোনো নারী নেই, এখানে কোনো পুরুষ নেই, এখানে কোনো মেল নেই, এখানে কোনো ফিমেল নেই, বিষয়টা হচ্ছে শিশু নির্যাতন, বিষয়টা হচ্ছে বাচ্চাদের নির্যাতন। এবং এই নির্যাতনের জায়গাটি কতটা ভয়ানক হতে পারে, দেখুন, ও 10-11 বছর বয়সে একটা আয়না কিনে নিয়ে এসে আয়নাটা সামনে রেখে ভাবার চেষ্টা করছে যে আমার চেহারার মধ্যে এমন কি আছে যাতে করে আমার সাথে একেবারে আমার শিক্ষক হুজুর থেকে শুরু করে একেবারে নানার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তারা কেন আমার সাথে এ ধরনের আচরণ করছে। এই বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ, অনেক শিশুর জীবনেই ঘটে, তারা হয়তো বা বলতে পারে না। এবং আমাদের সচেতনতার জায়গাটা থেকে আমাদেরকে এমন কোনো স্টেপ নিতে হবে যাতে করে শিশু যেন খুব নির্ভয়ে তার অভিভাবককে এসে বলতে পারে, এবং অভিভাবকের জায়গাটাও অনেক বেশি সিকিউরড হওয়া প্রয়োজন, যেটা তার জীবনে ছিল না। সুতরাং আজকের এই গল্পটি শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনার জায়গাটি থেকে এই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে আপনি নিজেও কোনো না কোনোভাবে দায়ী, তাহলে নিজেকে কারেকশন করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আপনার ঘরে যদি কোনো শিশু থেকে থাকে, তার সঙ্গে খুব সুন্দর করে ডিসকাস করে তাকে বোঝাতে হবে যে তোমার সঙ্গে যদি কেউ এই ধরনের কোনো আচরণ করে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপোর্ট করো, এবং সেটার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নইলে এই যে দুর্ঘটনাগুলো র্যান্ডামলি আমাদের সমাজে ঘটে যাচ্ছে, একেবারে ঘরের ভেতরে ঘরের বাইরে, সেটাকে দমানো কোনোভাবেই সম্ভব নয়। আমি যে এসএমএস পোলের কথা বলছিলাম, সেই এসএমএস পোলটি হচ্ছে আজকে যে এখানে সাব্বির যেই সিক্রেটসে তার জীবনে যে ভয়াবহতম অধ্যায় কনফেস করতে যাচ্ছে, সেই ভয়াবহতম অধ্যায় আপনি কি মনে করেন এটাকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, নাকি আপনি আপনার জায়গা থেকে মনে করবেন যে না, এটাকে প্রচার করা উচিত নয়, এটাকে স্টপ করা উচিত, এবং আমাদের সামাজিকতার জায়গাটা থেকে এটা গ্রহণযোগ্য নয়, আমরা এই কন্টেন্ট শোনার জন্য প্রস্তুত নই। যদি আপনি মনে করেন যে এটা আসলে প্রচার করা উচিত না, তাহলে আপনি যেটা করবেন, আপনি নো লিখবেন। আর আপনি যদি মনে করেন যে এটা প্রচার করা উচিত এবং আপনি জানতে চান শেষ পর্যন্ত ওর জীবনে কী হয়েছে, কীভাবে ওখান থেকে ও ফিরে এসছে, পরিণতি কী হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, ফাইন। সুচিন্তিত মতামত আমি চাই, প্লিজ ঝোঁকের বসে লিখবেন না, আমরা একটা ওপিনিয়ন আপনাদেরকে কাছ থেকে নিচ্ছি। এবং যেটা করতে হবে আপনাদেরকে, আমি কয়েক মিনিটের একটা বিরতি দেবো, এই বিরতির মধ্যেই আপনাদেরকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে ঢাকা এফএম এর যে পেজটি আছে, www.facebook.com/ilovedhakafm, আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, এবং এই ঢাকা এফএম এর পেজটিতে এসে ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, যে এসএমএস আপনাদের কমেন্টস পোলের জন্য স্ট্যাটাস, আপনারা ওখানে যদি মনে করেন ইয়েস লিখবেন, নো লিখবেন, ইমিডিয়েটলি জানান, কারণ নোর পার্সেন্টেজ বেশি হলে সাব্বিরকে আমি স্টপ করে দেব, সাব্বিরকে আমি বলার ক্ষমতা দেব না। সুতরাং আপনারা দ্রুত এসে এখানে মতামত জানান। ওকে, আমি মতামতের জন্য স্ট্যাটাসটি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ওপিনিয়ন জানান। ছোট্ট একটা বিরতির পর আমি ফিরে আসছি, আবারও বলছি ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakafm। Something beyond entertainment. Love.
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে। আমরা একটু আগে একটা কমেন্ট সেকশন ওপেন করেছিলাম আমাদের ফেসবুকে যে আপনারা কতজন মানুষ এটা শুনতে চান, কতজন শুনতে চান না, ইয়েস নো ভোট আমরা পেয়েছি এবং সেখানে ম্যাক্সিমাম বলেছেন 90% এর বেশি, 99% বলেছেন যে হ্যাঁ সচেতনতার জায়গা থেকে এটাকে কন্টিনিউ করা উচিত এবং আমরা জানতে চাই যে শেষ পর্যন্ত ওর জীবনে কি হয়েছে, ও আদৌ সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে কিনা। আমরা কন্টিনিউ করছি। সাব্বির, আমার একটা বিষয় একটু জানার আছে যে আপনি যখন এটা যদি আপনার জীবনে একবার ঘটত ওই সময় পর্যন্ত তাহলে হয়তো ঠিক আছে, আপনি বিষয়টাকে কোয়েরি বা কনফিউজ হয়ে না হয় চুপ করে থাকলেন। যখন আপনি দেখলেন যে র্যান্ডমলি এটা ঘটছে এবং আয়না নিয়ে আসলেন, তার আগে আপনি কাউকে কিছু জানাচ্ছিলেন না কেন?
আমি আমি বলতেছি কারণ যখন আমি ওখান থেকে বিয়ে থেকে আসলাম তখন উনি আমার বাড়িতে আসলো, আসে তাও উনি আমার সাথে অনেক আমি ওনাকে ঘুমেছি, আমি আমি তো যখন ছিলাম মেট্টা লাগি মানে ঠিক এই জায়গাটাই।
আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, লাফিয়ে মেরেছেন।
কিন্তু
এখানে আমার মনে হয় প্রশ্নটার উত্তর আমার কাছে আছে, সেটা হচ্ছে ও কিন্তু একবার কিন্তু ওনার যে শিক্ষক আছেন হুজুর তাকে কিন্তু বিষয়টা কোনো না কোনো ভাবে জানিয়েছিল যে বিষয়টা আসলে কি, তারপরেও সে কিন্তু সেখান থেকে সদুত্তর পায়নি, বরং ব্যবহার হওয়ার একটা ঝুঁকির মধ্যে সে যাচ্ছিল। আমি ঠিক জানি না, মানে আপনার নিজে থেকে কি মনে হতো মানে এই এই যে বিষয়গুলো?
না না, মানে একটা তখন একটা ছেলে ছেলে কাজটা করুন যায় তখন এটা আমি কোনোদিন কল্পনাই আনতাম না।
না কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছিল আপনার তো, আপনার তো ভালো লাগতো না বিষয়টা,
না
নিঃসন্দেহে খারাপ লাগতো, আপনার তো উচিত ছিল কাউকে সেটা জানানো, অভিভাবককে জানানো।
অভিভাবক ধরেন
আপনি জানাননি বিষয়টা, কেন জানাননি আপনি?
জানি আমার মা ধরো আমি কারে জানি, আমার যে ভাই সে এটা চাইছে,
মানে আপনি আর মানে কোথাও জানানোর জায়গা পাচ্ছিলেন না?
না, তখন আমি চিন্তা করলাম যে আমি দেশে থাকবো না, আমার মনের ভিতরে একটা চিন্তা হলো যে আমি পলে কোনো মিলতাম না।
এই এই 10-11 বছর বয়সে এরকম চিন্তা হলো যে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবো?
পালিয়ে যাবো।
আচ্ছা,
আর একটা কথা এখানে যে আমার বাবা আজ পর্যন্ত তার সাথে আমার সাথে আমার বড় ভাই বোনদের সাথে কিভাবে কথা বলছে জানি, আমার সাথে তার সাথে 2 মিনিটের জন্য হয়তো কোনোদিন মানে জুবান নামাজ হইরা আমি আল্লাহর কাছে দোয়া করতাম উনি যেন মারা যায়।
এই দোয়াটা কেন করতেন?
মানে আমার মায়েরে উনি এতটা বেশি অত্যাচার করতো এলাকার প্রত্যেকটা মানুষ জানে ওনার কোনো বিচার নেই, বা আমি আমি আমরা অনেক প্রতিবাদ করতাম, আমি যখন একটু খারাপ বাসায় ওনার বকাটা করতাম তখন সবার কাছে বলতো আমার সন্তান না ও অন্য বেটারা এরকম আমার সামনে। তারপরে
খুবই আনহেলদি এনভায়রনমেন্টের মতো বড় হয়েছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি।
উনি এরকম বলে যে
না আপনি যে গল্পটা ছিলেন যে 10-11 বছর বয়সে আপনি চিন্তা করলেন বাড়ি থেকে পালাবেন,
তখন উনি আমার আসতে দেব না, উনি আমাকে বললো যে উনি আমাকে উনি মাছ ধরার জন্য যে বোট
জি
ওগুলা লইছে ওনার সাথে আমার নদীতে নিয়ে যাবে।
আপনার বাবা
বাড়িতে তো কেউ রাজি না?
বাবাকে বাবা ডাকেন না বোধহয় আপনি নাকি?
জি না, আমি ওনার সাথে আজকে আমি 8 বছর আছি, 9 বছর ঢাকায়। আমি বাড়িতে গেলে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কথা বলি, আসলে কোনো কথা বলি।
যেহেতু আপনি উনি উনি বলে সম্বোধন করছিলেন, হ্যাঁ বলুন। তারপরে
তারপরে ওখানে আমার নিয়ে গেলো, ওখান থেকে 23 দিন পরে আমার বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে তো বাড়ির সবাই ওনাকে অনেক বকাঝকা করছে, দেন পরে আমাদের বংশের ভিতরে দেওয়ার জন্য এত বিলিয়ন ছাত্র আরো বৃত্তি, আমি পড়ালেখা করতাম না কোনো মানে ক্লাসে যত কত ঢুকি কিন্তু রুলম এক
মানে খুব ভালো ছাত্র ছিল,
হুজুরেরা আমার এত ভালো জানতো যা বলার ভাই। তারপরে আমি যখন যেদিনকে আসি নৌকা থেকে তখন আসে উনি যেমন মাদ্রাসায় মাত্র 13 দিন পরে বার্ষিক পরীক্ষা, তখন আমার স্বাস্থ্যদাদা উনি আমার মাদ্রাসায় লেগে গেলেন 3 মাস পরে, ওর 3 মাস গ্যাপ গেছে আর কি। আমার স্বাস্থ্যদাদা হুজুরে করে কুয়েতে লেগে গেলো, তখন আমি শুধু একটা ছাত্র মানে জিজ্ঞেলাম যেন পরীক্ষায় কী কী আসতে পারে, বইতে দাগে দাগে দিয়েছি আমি প্রত্যেকটা দিন সন্ধ্যা 7টা হতো ভোর 7টা তবে পড়ালেখা করে মাঝে যেতাম। 13 দিন বাকি ছিল পরীক্ষা, তখন আমি পরীক্ষাটা দিই, পরীক্ষাটা দেওয়ার পর আমার উল্লেখ হয়ে যাবে 81,
তখনও ফার্স্ট টার্ম।
হ্যাঁ 81, তখন হুজুরেরা একটা ইয়ে করলো যে প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে, 21টা মাদ্রাসায় মোট আমাদের এলাকায় 21টা মাদ্রাসায় প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে মাত্র। তারপরে 21টা মাদ্রাসায় ছাত্ররা মিলে একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যে পাশ হবে তার অনেক বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। ওখানে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আপনার যেদিনকে পরীক্ষা দিয়ে যায় তিন মাস ক্লাস করে, পরে পরীক্ষা নিতে যায় তিন মাস আগে তিনটা পরীক্ষা, প্রথমটায় রুলুম দুই, দ্বিতীয়টায় রুলুম দুই। পরে যখন বার্ষিক পরীক্ষা দিতে যাই তখন ছিল আমাদের থানায় একটা মাদ্রাসা যেখানে মেন টাউন, সেখানে নিয়ে যায়। যাওয়ার পরে মানে ওই বছর আমার সাথে সিকিউরিটি দিয়েছিল সবার সাথে যে আমরা নকল করি কিনা, এটা একটা কী সিল কথা বলতে পারবো না। পরে সেখানে রুলুম একাশি, একুশটা মাদ্রাসার ভিতরে এক দুই তিন আমাদের মাদ্রাসাই হয় পাঁচ সেকেন্ড লাগ। পরে এটা হলে তো বাড়িতে সবাই সেখান থেকে একটা ফেরাজ বোন দেয় আর তিনটা বই দেয়, নবীজিগো কাহিনি অনেক কিছু, তারপরে অনেক গিফট দেয়, মাথায় পাকড়ি দেয়। পরে সেখান থেকে আসি, আসার পরে আব্বা তো মাছ দূর করে বাড়িতে, তারপর সে তো সঙ্গে মানে সংসারের অবস্থাটা অনেক খারাপ ছিল আর কোনো আমার যে বড় তারা যেন সংসারের দায়িত্ব ওরা নিবে ওভাবে তারা নিত না, তারাও তাদের মতো বাদামিগিরি করতো আর কি। তখন আমি চিন্তা করলাম আমি কাজ করবো, পড়ালেখা করবো না, কী কাজ করুম। পরে বাজারই আমার স্বাস্থ্যবিধি কথা কয়া একটা মিষ্টির দোকানে কাজে দিল।
আপনি আপনার ফ্যামিলির অবস্থা তো ভালো ছিল, তো এই অবস্থা কি
আপনি না মানে ফ্যামিলির অবস্থা এরকম ছিল, আমার বাবা মানে ইন টোটাল সব বিক্রি করে দিয়েছে।
ও বিক্রি করতে করতে ফ্যামিলির অবস্থা ভয়াবহ খারাপ।
হ্যাঁ বিক্রি করে তারপর সংসারের ভিতরে একলা চাইনা না টাকা তাও না,
আপনাকে বাধ্য হয়ে হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতে হলো।
তখন প্রথম দিন ডিউটি করলাম কোনো সমস্যা নেই, দ্বিতীয় দিন সমস্যা, তৃতীয় দিন হোটেলের মালিক রাত্রে এই কাজটা করার জন্য চেষ্টা করলাম। তখন আমি সকালবেলা ঘুমের তো নইটা উপরে হোটেল ভরা মানুষ ছিল, আমি বললাম মানে এটা ভাঙ ধরলাম আমার অনেক পেট ব্যথা করে, বাড়ি থেকে আমার বাড়িতে যাওয়া লাগবে। তখন উনি অনেক ওষুধ দিয়ে দিল ডাক্তারের দোকান দেন, অন্য বললো খাও, আসলে আমার তো রোগ নেই আমি কেমনে খাম, তারপরও খাইলাম ওনার সামনে খায়া। পরে এক লোকে বললো যেন ওরে দেয় ওই বাড়িতে নিয়ে যাই, বাড়িতে আসলাম বাড়িতে এসে এই কথা বলিনি। পরে কী করবো, পরে মায়ে আমার খুলে যেন বাড়ির পাশে আমার দাদি সম্পর্ক লেগে ওনাদের অনেক জায়গা জমিন বা কাঁচামালের দোকান আছে ওখানে যাও কাজ করতে গেল। ওনারা কিন্তু নিজে কাঁচামালের দোকানের কথা কয়ে নিয়ে ওনারা গিয়ে ওখানে বাসায় কাজ করতে গেলাম। যাওয়ার পর ওনারা বলতেছে যে আমার গরুগুলা বিলনে ঘাস খাওয়া, তারপর মানে দেশগ্রামে যে খেতার যে আতাল কাটে ওগুলা কোদাল দিয়ে কোবাও, মানে আমার তো জীবনে কোনো কাজে করি নাই এগুলা বলতেছে। তারপর এক সপ্তাহের মতো ডিউটি করলাম, ওনার একটা ছেলে ছিল ঢাকায়, উনি ঢাকা তো গেল, সেম ওনার ছেলে ঢাকা যাওয়ানোর পরে তো ঠিক ওই জায়গায় এই কাজটা করার চেষ্টা করি। তখন আর কি আমার মাদ্রাসা নিয়ে একটা বন্ধু ছিল, ওর নামটা আমি বলবো না, ওর সাথে এসে আমি একটু কথা শেয়ার করলাম যে বুঝতো এরকম 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 কথা থাকে লিখা সবাই। তখন ভাইয়া ও এত বেশি কান্না করছে তা বলা এবারে,
ও কান্না করছিল।
হ্যাঁ ও কান্না করছিল, ও কিন্তু আমার কাছে ওই মাদ্রাসায় তখন এক ক্লাস মনে পড়ছিল, তারপরে মানে অনেক বড় একটা মাদ্রাসায় বোলার ভিতরে অনেক বড় একটা মাদ্রাসায় পড়ালে কথা উনি, ও আমাকে যেই কথাটা বললো আমি আজকে আপনার এখানে আসছি, আমি কিছু নাম বলবো না অবশ্যই, এমন কিছু লোক তাদের প্রত্যেকটা রাত্রে ছেলে লাগে এরকম কিছু লোক আছে। ও আমাকে বললো যে তার নামটা আর কি বললো যে উনি আমার সাথে এই কাজটা করছেন জোর করে, এবং অন্য একটা ছাত্র দিয়ে আমার ফিরে রাখছে উনি আমার সাথে কাজ। তখন
মানে ও নিজেও এটা স্বীকার,
তখন আমি ওর কথাটা গুরুত্ব দিনই যোগাযোগ করলাম যে আসলে কি এটা সত্য কিনা।
আচ্ছা
তখন তারা বললো যে হ্যাঁ উনি অনেক, আমি হ্যাঁ বললাম যে তখন তো আমরা ছোট ছিলাম এগুলো শুনতাম, আসলে এটা কি সত্য ছিল উনি করতো। তারপর উনি বলে যে এটা সত্য আপনি তাহলে প্রকাশ করো না কি লিখে একটু সবাই কয়েক মানুষের ইয়া প্রকাশ করা লাগবে না, আল্লাহ এটার বিচার একদিন না একদিন করবো, সেই জন্য আমরা প্রকাশ করি না, এটা আল্লাহ দেখতেছো না ও কী করতেছে এই আর কি। তারপরে ধরেন আমার ওখান থেকে আমি চিন্তা করলাম আমি ঢাকায় চলে আসলাম, জীবনে প্রথম ঢাকায় তো আসতে দিব না, আমার বাবার না জানাই আমার মা ঢাকা দিয়ে দিল।
ঢাকায় চলে আসলেন তখন আপনার বয়স কত?
ঢাকায় আসছি তখন মনে হয় তেরো।
তেরো ওকে,
তখন ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে প্রথম ঢাকায় আর কি এই দুর্দিকা শিখতে আসলাম। আসার পরে
কোন এলাকায় আসলাম?
কেরানীগঞ্জ আসলাম। আসার পরে এক বছর কাজ শিখলাম, কোনো সমস্যা হয়নি, একবার খুব ভালো মতন সেখানে সমস্যা হয়েছিল এটুকু, যারা কাজ শিখাইতে আসছে তারা একটু অনেক খাটাই দেখে তাদের বাসায় কাপড় চোর দেওয়া একটু মানে কাজ শিখাই একটু কমে, বাসায় কাপড় চোর দেওয়া তো এই করো সেই করো মানে অন্য কাজ করে দিত। তারপরে বহুত কষ্ট মষ্টে এক বছর হইলো, তখন আমি আমার একটা ছোট বোনদার বিয়ে হলো, ছোট বোনদার বিয়ে হওয়ার পরে ছোট বোনদার ওর জামাই ঢাকা নিয়ে আসলো, ও জামাই যখন ঢাকা নিয়ে আসে তখন কিন্তু আমি ফোন চলাই না, আমি বাড়িতে বললাম ফোন করে যেন ওদের নাম্বারটা তো ঢাকাই থাকে, তাহলে আমি ওদের সাথে কথা বলি। তখন নাম্বারটা বাড়িতে এলো ঠিকই বলছে, আমি উড়াইতে একটা নাম্বার ভুল উঠেছি। যখন একটা নাম্বার ভুল উঠাই তখন ফোনটা রং নাম্বারে যায়, অন্য একটা কারখানায় একদম লোকের নাম্বার যায় ফোন দিই। তখন আমি বললাম আপনি কি মহিউদ্দিন? বলে হ্যাঁ মহিউদ্দিন। বললাম আমি সাব্বির, ও কেমন আছো তুমি? উনি কিন্তু বলে না এটা রং নাম্বার।
আচ্ছা,
উনি আমাকে বলে তুমি কেমন আছো? আমি কি ভালো আছি ভাইয়া, আপু কোথায়? উনি আমাকে বলে তোমার আপু তো বাসা, আপনিও কোথায়? আমি দোকানে। আমি কি আপনি আবার কি দোকান? আপনি তো টাইসের কাম করেন, তাহলে দোকান বললেন কোথায়? কারণ আমি নতুন দোকান দিস। আপনি নতুন দোকান দিচ্ছেন আমি তো জানি না, তাহলে আপনাকে বাসা কোন জায়গায়? দেশ থেকে আমাকে আমার বলছিলেন ওনারা মিরপুর থাকে, আর উনি আমার ঠিকানা দিলেন আমি আড়াই হাজার থাকি।
আচ্ছা,
জায়গার নাম আড়াই হাজার। তখন আমি বললাম আপনি না মিরপুর থাকেন? উনি বললেন আমি বাসা চেঞ্জ করছি, আমরা এখানে চলে এসেছি। তারপরে সব কথা বার্তা কাটিয়ে দিলাম, আমি বললাম বাসায় গিয়ে ফোন দিই। কিন্তু উনি আমাকে ফোন দেয় ঠিকই, উনি কথা বলে আপনার সাথে কথা বলেন, আসলে এটা রং নাম্বার, উনি কিন্তু এটা বলতেছে না।
মানে আপনি নিজেও এটা বুঝতেছিলেন না?
না, আমি তো কখনো কথা ওনার সাথে দেখি উনি। পরে উনি কথা বলতেছে, কথা কথা বলে উনি হঠাৎ করে একদিন সকালবেলা ভোরে আমার ফোন দিল, তোমার আপা অনেক অসুস্থ, তুমি ঢাকা ইমার্জেন্সি এখানে আসো,
উনি বললেন।
হ্যাঁ, তোমার আমি সকালবেলা একেবারে ভোরে আমি চিনি না কিছু, উনি আমাকে বললো তুমি যাত্রা বাড়ি আসো। এই আমি তো ঢাকার শহর, তখন আমি এমনি কোনো জায়গায় ঘুরি না, তুমি যাত্রা বাড়ি ঠিক মতো চিনি না। ওটা বাইক করতে আমি কিন্তু আমার দুপুরে একটা বেজে, তখন আমি গাড়িতে উঠলাম, আমাকে মাগরিবের আজানের টাইমে আমার আড়াই হাজার বাজার নিয়ে নামাইলো। তখন আমি ওনারও ফোন দিলাম, কই আপনি? উনি আমি উনি কয় আমি আইতেছি এই ঘুরাইতে গাড়াইতে। উনি আমাকে রাত্র আটটা তামিজ রাখলো, ঠিক আটটা বাজে উনি আমাকে ফোনে বললো যদি তোর ভালো চাস। আমি কিন্তু তোমার ফোন নাই, আমি কিন্তু বারবার প্যাক্সের দোকানে গিয়ে কল দিতেছি, প্যাক্সের দোকানে তিনটা লোক বসা, একেবারে প্রথম থেকে তিনটা লোক আমার ফলো করতেছে, যেন আমি কার সাথে কথা বলছি আর আমি কি হ্যাঁ কি বলি আর আমি কি বলি। আমি যখনই কথা বলি ওনারা বলে যে তুমি লাউটটা বাড়িয়ে দাও, কি লেগে আমি জানি না। তখন ওই লোকটা আমাকে বললো যদি ভালো চাস এই লাশ গাড়ি ক্যান্ডিগঞ্জে যাওয়ার জন্য, আমি তো আর কোনো গাড়ি পাবি না, তাড়াতাড়ি গিয়ে গাড়ি ধর।
মানে আপনাকে চলে যেতে বলতো?
হ্যাঁ। তখন আমার একটু আমি কিছু না চিন্তা করে আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে গাড়ির দ্বারা গিয়ে গাড়িটা পাইলাম না, গাড়ি সারিয়ে গেল। তখন আমি
আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, উইথ ডিউ রেসপেক্ট অল দ্য টিচার্স অফ মাদ্রাসা এবং যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, অফকোর্স ইটস আ ভেরি রেসপেক্টেড এডুকেশন, যেটা সবচেয়ে প্রাচীন শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায়। তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ডোন্ট টেক ইট পার্সোনালি, এটাকে মাদ্রাসার দিকে আঙুল তোলা অবশ্যই না, এটা একটু মানে ভয়াবহ রকমের ভুল হবে যদি আপনারা কেউ আজকের এই এপিসোডটা শুনে এটা করেন। আমরা বেসিক্যালি ফোকাস করতে চাই কিছু মানে নৈতিক স্খলন বা নৈতিক স্থলন কিছু মানুষের দিকে, তিনি যেটাই হন না কেন, বিদ্বান হন, একটা কথা আছে বিদ্বান কি জানি হলেও সে পরিত্যাজ্য বা কি একটা ব্যাপার আছে, সো সেটা যে কোনো জায়গাতেই হতে পারেন, যে কোনো জায়গাতে একজন দিনী আলেম যিনি তিনি এলমি শিক্ষা নেয়ার পরেও যে সারাটা জীবন ভালো থাকবেন এবং তার মধ্যে কোনো নৈতিক স্খলন হবে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মানুষ যেহেতু হতেই পারে, এটা যেমন একদম সাধারণ শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষকের মধ্যেও সেটা হতে পারে, এবং নর্মালি তিনি যদি মাদ্রাসার হুজুর হন তাহলে সেখানেও হতে পারে। সুতরাং বিষয়টাকে আমরা বাংলা মিডিয়াম স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা মাদ্রাসা এইভাবে জিনিসটাকে না দেখি, আমরা বরং বিষয়টাকে দেখার চেষ্টা করবো এইভাবে যে তিনি একজন দিনী এলেমদার মানুষ হলেও তার মধ্যে এই ভয়ানক রকমের ভুল করার যে ব্যাপারটা সেটা তার মধ্যে থাকতে পারে। আর উনি আজকে যে কথাটা বলছেন সেটা আসলে উনি নিজে ভিকটিম হয়েছেন সেই জায়গাটা থেকে, বাট উনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা ইনভেস্টিগেটেড না, আমরা আমাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করিনি, সুতরাং সেই জায়গাটা থেকে বিলিভ কিন্তু একান্তই আপনার। এবং যে কন্টেন্টটা এখানে উপস্থাপিত হচ্ছে হুইচ ইজ ভেরি ভেরি টাফ কন্টেন্ট রেডিও পার্সপেক্টিভ থেকে, কারণ এই অনুষ্ঠানটি সারা দেশের মানুষ শোনেন, কিন্তু সামাজিক সচেতনতার জায়গাটা থেকে আমরা বিষয়টিকে আনতে চাচ্ছি এইভাবে যে যে একটা শিশু কীভাবে বিপদগামী একটা সম্পর্কের মধ্যে যায় এবং তার বেড়ে ওঠার জন্যে যে সেফটি নেট দরকার হয়, যে নিরাপত্তা বেষ্টনী দরকার হয় পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি জায়গায় ছেলে মেয়ে নির্বিশেষে, আজকের এই ঘটনাটি শোনার পরে আপনি আপনার ঘরের যে শিশুটি আছে তার প্রতি এই এই বিষয়ে বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে অনেক বেশি মনোযোগী হবেন। এই কারণে হবেন যে এই বিষয়টা যতটা বেশি শারীরিকভাবে ভয়ানক রকমের ভায়োলেন্সের শিকার করে একটা শিশুকে, তার চাইতেও অধিকতমভাবে, তার চাইতেও ভয়ানকতমভাবে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। সুতরাং এই বিষয়টি কোনোভাবেই হেলাফেলা নয়,
এবং বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে গোপন রাখার মতো বিষয় মনে করছি না, কারণ এটা মানসিকভাবে পুরোপুরি বিকলাঙ্গ করে দিতে পারে একটা শিশুকে। এবং আমরা তো ইদানিং রেপ যে হারে দেখছি, পুরো গ্লোবালি যেভাবে দেখছি, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি ওপেনলি আলোচনা করা উচিত, যাতে করে এই সব ট্যাবু, যে ট্যাবু ঘরের মধ্যে মানুষ লজ্জার আবরণে ঢেকে রেখে দিনের পর দিন একটা শিশুর প্রতি নির্যাতন করে যাচ্ছে, একটা মানুষকে বিপদগামী করছে, সেই জায়গাটিকে যদি ওপেনলি ঘাটাকে যদি রোদে না নিয়ে আসা যায় বা দিনের আলোতে না নিয়ে আসা, সেই ঘাটা কখনো শুকাবে না। সুতরাং সেই জায়গাটা থেকে এটাকে ডিসকাস করা উচিত এবং কীভাবে এটাকে মিটিগেট করা যায়, কীভাবে এটাকে কম করা যায়, কীভাবে এটাকে একেবারে নিভিয়ে ফেলা যায়, সেই জায়গাটিতে আমাদের ফোকাস করা উচিত। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরব।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে, কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে। প্লিজ কানেক্ট হবেন এবং ওখানে সেখানে এবং ওখানে লাইক দিয়ে দেবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। হ্যাঁ,
তারপর আমি ওখানে গেলাম, তখন ভাই আমি একা ঠিক 300টা মুখ ছিল মনে হয় সম্ভব, আমি অনেক কানলাম, আমি এখন কোথায় যাবো দেখা আসলে কিছুই না। তখন ওই যে লোক যারা আপনার তখন বসা ছিল, ওনারা আসলো, আইসা বললো সবকিছু জিজ্ঞেস করে, আমি বললাম এরকম এরকম তোমার সাথে কতদিন কথা বলছো, আমি বললাম 7-8 দিন। ওর নাম বলছে কি লোকটার, বললাম বিল্লাল, বলে এখানে কি কিসে পরিচয় দিছে, বলে দোকান করে চাউলের দোকান, লোকটা কিন্তু সব সত্য কথা বলছে।
আচ্ছা,
আর যেই টিচার লোক বসা ছিল ওই এলাকার মেম্বার ছিল, তিনজন লোকই পূর্ণমানু নেতা ছিল।
আচ্ছা,
তখন বললো নাম্বারটা আমারে দাও, নাম্বার ওনার ফোন দিয়ে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো, উনি ফোন দেওয়ানোর লোকই কয় আসসালাম আলাইকুম ভাইয়া, কি হয় কি খবর, তুই আমার সিনস সেই নিলে তুই কি এরকম লোকাল সাথে কেন নিগম যতন না, তো তখন বলে তুই কই, আমি দোকানে, আমার দোকানে লইয়া গিয়া মানে থাবর আর থাবর ওই লোকটার।
আচ্ছা,
আনসত কি লেগা,
তখন আমি বুঝতে পারছিলাম না যে এই ঘটনাটা আসলে কি ঘটতেছে এদের মধ্যে।
তখন ওনার অনেক মারধর করলো, তখন ওনারা বললো যে ওর আসা যাওয়ার যে ভাড়া সব খরচ তুই দিবি এখন, আমার ভয় করলো কারণ রাস্তায় যদি পুলিশে জিজ্ঞাসা করে বা কি কেমন না কেমন, আমি দোতলা ছিল একজন মুরব্বী মহিলা আর ওনার ওয়াইফ ছিল কোন ছেলে মেয়ে ছিল না আর ওনার বাবা ছিল পুরা সারা ছিল নিচতলায় আমাদের দোতলায় একটা রুমের মধ্যে নিয়ে আর কি দিল দেওয়ানোর পরে ওনার ওয়াইফ খাবার দাবার দিল আমরা ভাত খেলাম আমি একাই খাওয়া দাওয়া করে আমি শুয়ে রয়েছি তখন উনি আসলো আচ্ছা টিভিটা ছেড়ে দিল বলে তোমার কোনো ভয় না তুমি টিভি দেখো টিভিটাকে ঘুমিয়ে দাও তখন আমার ঘুমে না আমার কেমন ভয় করতেছে
পরে আতঙ্কের মধ্যে
হ্যাঁ পরে উনি একটু পরে ফিরে আসে আচ্ছা কি ব্যাপার তুমি ঘুমাম না কা ওই সেই মানে অনেক কথাবার্তা জিগেলো পরে কয় আচ্ছা তুমি যখন ঘুমাবে না লোক খুব ঘুরে আসি পরে আমাকে রাত রাত পরে যাবো না লও না তখন আমি নিচে নামি নিচে নামার পরে উনি উনি রোড তো রোড দিয়ে হাঁটতে স্যার অনেক কিছু পেয়ে গেছে ওপেনলি অনেক মানুষ এইসব কাজ করতে সেই জায়গাটা সেখানে ধরেন মেয়েও আছে
রাস্তা এটা কি গ্রাম অঞ্চল ছিল না
হ্যাঁ গ্রাম একবারে গ্রাম
গ্রামের মধ্যে সব
হ্যাঁ গ্রামের মধ্যে তখন উনি আমার সেন্দা নিয়ে একটা মিল ছিল কাপড়ের মিল
আপনি দেখলেন কিভাবে কারণ এত রাতের বেলা ওটা তো অন্ধকার থাকার কথা
না ওই এলাকাটা কারেন্ট অন্ধকার না মানে একটা বাড়ি বাড়ির ভিতরে একটা ঘরে ওই বাড়ির ভিতরে হচ্ছে সব মহিলা ঠিক আছে এদেরকে উনি আমার দেখাইতেছে আর বলতেছে তুমি যাবে তাহলে তোমার আমি নিয়ে যাবো আমি বললি না তখন অনেকক্ষণ ঘুরে টুরে উনি পরে উনি আমাকে বললো উনি নিজেই বললো আর কি না এই এলাকাটা এত ভয়ঙ্কর খারাপ আমি এই এলাকায় থাকি না আমি ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে আর কি এলাকায় আসি আমার রুমে আসলো আইসা তারপর ওই রাত্রে উনি আমাকে কিছু করে ফিরে গেল যাওয়ার পর মানে যা জানি গেটে দাঁড়িয়ে একটু ফোনে কথা বলল কথা বলার পরে একটা লোক আসলো
মানে আরো একজন লোক
উনি ফোনে কথা বলছে পরে ওই লোকটা আসলো আসার পরে উনি বানি অনেক উনি আমার সাথে গেটা করবো ডাইরেক্ট মেম্বারে নিয়ে যে করলো তোর যেন বাইরে ফেলে দিতে হবে কি তুই একদম যাইতে পারবি
মেম্বার বললে
কথা হ্যাঁ ওনার সাথে গেছে আবার অনেক তারপরে ভাই ওই লোকটা কি করবো আর উনি আমার শরম আসছিল দু তিনটা
মেম্বার সব মেরেছিল
হ্যাঁ দুদিন আসল মারছিল কিন্তু নিচে আমার বাবা ওনার ওয়াইফ ঘুমানো ছিল ওনার ওয়াইফ কিন্তু একবার চুপচাপ দেখতে কোনো বোধ আমার মনে হয় উনিও অনেক কিছু জানে হয়তো কিছু বলে না কিসের জন্য সেটা আমি জানি না তারপরে ওই দিন রাতে ওই লোকটা আমার সাথে একটা করলো জীবনের প্রথম এটা তো সম্ভবে না একটা একজন কি যে একটা অবস্থা হয় ভাই আমি ওটা ওই সময় সিচুয়েশন আমি বলে বোঝানো যাবো না আমি পড়ালেখা করে দিই কিভাবে কথা বলতে আমি সেটা
না ঠিক আছে আপনি যেভাবে বলছেন সেটা ঠিক আছে অমানসিক নির্যাতন অমানবিক নির্যাতন
তখন আমি এত ওনার পা তালার দু এটা কোনোদিন সম্ভব না কিন্তু উনি শোনে না তারপরে তো একটু পর বড় হয়ে গেছে বড় হয়ে গেছে উনি সকালবেলা বড়ে একটা ফার্মেসিতে গিয়ে আমার কিছু ওষুধ কেটে দিল সমস্যা ব্যথার ভিতর তারপর একটা বাসের টিকিট কেটে দিল আর আমার হাতে 100 টাকা দিল সকাল তো নাস্তা খাও না ওদের নাস্তা খাইলো আমি চলে আসলাম আর ওনার নাম্বারটা লিখে দিলাম আমি গাড়ি কিন্তু ওই নাম্বারটা সিরিয়ালে দিছি নাম্বার টানিনি আমি তো ফোন চালাই না নাম্বারটা লিখে দিয়েছিলাম নাম্বারটা আনিনি তারপর আমি সেখান থেকে চলে আসি আসার পরে এ আর কি ধরেন হঠাৎ করে ধরেন আমার ভিতরে একটা নেশা কাজ করে গেল জিনিসটা কি আমি করব
তখন আপনার ভেতরে একটা আগ্রহ তৈরি হলো যে না আমিও দেখতে চাই আসলে বিষয়টা কি
তারপরে সর্বপ্রথমে যেটা হয় সেটা হলো ওই এলাকায় সেটা হচ্ছে আমি নদীর পরে বসে রয়েছি মন খারাপ মানে বসার সিস্টেম আছে তো ওই জায়গায় বসে রয়েছি বুড়িয়াঙ্গার কিনারে ওখানে বসে রয়েছি একটা লোক ইচ্ছা করে আসলো এসে বললো তুমি এখানে বসে রয়েছো কেন মন খারাপ আমি ওকে হ্যাঁ ওর সমস্যা কি বউ লাগবে এ লাগবে উনি ইচ্ছা কিন্তু এই কথা
আচ্ছা আমি আর ইন ডিটেলে যেতে চাচ্ছি না বিকজ আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কিভাবে ভয়াবহ অপরাধের দিকে যায় ভুল করে সেটা দেখানো প্লাস হচ্ছে অপরাধটা কি করে সেটার পরিণতি দেখানো আপনি যে বয়সে আগ্রহ বোধ করলেন এটার উপরে আমি কিছু কোশ্চেন করবো আপনাকে কোশ্চেনটার জবাব দিলেই চলবে আমি স্টোরি আনতে চাই না কারণ আমাদের স্টোরিটা আনলে হয়তো অনেকেই এই বিষয়টাকে আমি জানি যে অনেকেই এখনো এই রাস্তাতে আছেন সো এনজয়মেন্টের জায়গা থেকে নেবে সেই সুযোগটা আমি দিতে যাচ্ছি না আপনি বরং আমাকে এটা বলেন যে আপনি কত বছর বয়সে সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের সম্পর্কে যাবেন
১৬ বছর
বয়স এখন বয়স কত আপনার ১৬ বছর বয়সে আপনি সিদ্ধান্ত নেয়ার পরে আপনি এই ধরনের সম্পর্কে গিয়েছেন
অনেক
অনেকবার গিয়েছেন এবং এটা আপনি নিজ ইচ্ছাতে গিয়েছেন?
তার নিজ ইচ্ছাতে গেছি ভাই, এমন একটা সময় আসলো মানে আমি যদি সাত দিন যদি আমি এখানে যে কথা বলতে চাই, এমন লোক আছে জীবনে কেউ কল্পনা করবো না। নিয়ত আমি আপনার বইটা যেদিন কিনেছিলাম,
কোন বই কিনেছিলেন? সেটা হলো যে আপনি যখন এই ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে যাচ্ছেন, তখন নর্মাল সম্পর্ক যেটাকে আমরা বলি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে এই সম্পর্কটা একটা নর্মাল সম্পর্ক, এটা কি আপনি অনুভব করতেন নাকি
আপনার কথা হলো প্রথম? কারণ
আপনি আমার কি শুনে বা কি দেখে কি পড়ে আপনি এই রাস্তা থেকে সরে আসলেন?
আসলাম মানে আরো বহু জায়গায় একটা জীবনের মানে কাহিনী, এই জীবনের গল্প তো আমি ঢাকা
রেডিওতে নাকি আগের রেডিওতে
তখন পরবর্তী জানতে পারলাম যে ছেলেদের এই দুর্বলতার কারণে কোনো ওয়াইফ থাকে না, তখন থেকে আর কি মাথা হটে গেল। তারপর তো ধরেন আর এই যে গেছে বুধবার মনে একটা জীবনের গল্প হয়েছিল, একটা ছেলে আসছিল ক্যাম্পাসের কথা বললো, এই যে মানে বিরোধী সম্পর্ক এটা জন্ম দেয় ওনারা।
কারা জন্ম দেয় আপনি বলছেন?
এই যে রাস্তা বিক্রি করেছে
ক্যাম্পাসাররা,
কারণ এটা তো জানতাম না ওনাদের ওনার কাছে কত লোক দাঁড়িয়ে থাকে, ওনারা নিজেরাই তো আগে বইলা দেয় একটা ছেলে সম্পর্ক, এটা যে জানে না হেমন্ত মাধ্যমে দেওয়া করে যতগুলো লোক দাঁড়ায় অল্প কয়েকজন ভালো আর সবাই এলএনএস।
ঠিক আছে, এটা একটা খুব দুঃখজনক বিষয়, সামাজিক অবক্ষয়ের অবশ্যই একটা মারাত্মক সামাজিক অবক্ষয়।
আমি আমার একটা বন্ধু বিদেশে যাব, আমি গুলিস্তান আসছিলাম, ও গুলিস্তান বুড়ে গিয়ে উঠছিল, আমি সেখান থেকে আসছিলাম আইসা ওরে মানে হোটেলেই কথাবার্তা করে আমি যাবো গা মাগির বেলা দিলাম, আমি এই যে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে ঢুকছিলাম, আমি সে কথাটা আমি ইয়াতে কইছিলাম, আমি জীবনের বই যেতাম কিন্তু ইয়ার দ্বারা আমি কইছিলাম ভাই আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটছে। হে দিচ্ছি আমি নামাজ পুরো বাইরে এলাম, একটা লোক একবার ভদ্রলোক উনি ধারে রয়েছে, উনি আমার সামনে খারে কইলো কি তুমি কোনটা পছন্দ করো? আমি বললাম কোনটা পছন্দ করি এটা কোনো বলে কি বলে এটা আবার কি? তারপর মানে এরকম দৈনিকই হয় কিন্তু হইলে কি হবো, কাজটা করি ঠিকই সারা রাত্র, একটা রাত্র আসবো ধরে আমি মনে ঘুমাইতে পারিনি, চোখ দিয়ে শুধু পানি ধরে আর মাথা এমন ওষুধ ধরে না মাথা ব্যথা কম।
আপনি বিবাহিত?
আমার প্রত্যেকটা মানুষই আমার কারখানার বা বন্ধু বান্ধব সবাই বলতেছে যে আমি আগে বলছিলাম তোর জীবনে কি আছে তুই কি, কিন্তু কেউ তো জানে এত ভালো এলাকায়
দেখুন এগুলো নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন আছে, হ্যাঁ হোমোজেনাস সেক্সুয়ালিটি বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এক ধরনের আলাদা ডিবেট আছে সারা দুনিয়া ব্যাপী, তর্ক বিতর্ক আছে, ধর্মীয় ভাবে যদি জিনিসটাকে আলোচনা করা হয় তাহলে সেটা নিয়েও এক ধরনের তর্ক বিতর্কের জায়গা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা বরং একটা জিনিস আজকের অনুষ্ঠানে দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে একটা শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে তার মধ্যে কোনো অস্বাভাবিক জিনিস প্রাপ্তবয়স্ক মানুষ দ্বারা চাপিয়ে দেওয়া হলে সেই ছেলেটা বা সেই মেয়েটা বড় হয়ে অস্বাভাবিক একটা সম্পর্কের মধ্যে চলে যায়, এতে করে যেটা হয় ওই জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সমাজে আজকে যে রেপ বা আজকে যেই যৌন জাগতিক মনোবৈকল্য যেটা খুব চরম মাত্রায় প্রকাশিত হচ্ছে, এবং আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, যেটা প্রকাশিত হলে আমরা সত্যি সত্যি ভাবতে চিন্তা করি যে এরা কি মানুষ। এরকম একটা দুটো ঘটনা প্রকাশিত হয়, কিন্তু অসংখ্য অসংখ্য ঘটনা লুকায়িত থাকে, অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরের মধ্যে কিংবা আমাদের ঘরের পাশে অগোচরে ঘটে যায়, যেটা শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে আমরা সেটাকে লাইমলাইটে আনি না, ফোকাস করি না। আজকের এই অনুষ্ঠানে সাব্বিরের দিকে যে আঙুল তুলবেন বা সাব্বিরের এই যে স্টোরি যেটা প্রচার হলো সেটার দিকে যারা আঙুল তুলবেন, তাদের কাছে আমরা একটা বিনীত অনুরোধ রেখে বলতে চাই, এই আঙুলটি তোলার আগে আপনি আপনার ঘরের শিশুকে নিরাপদ স্থানে রাখুন। আপনি আপনার ঘরের যে বাচ্চাটি বড় হচ্ছে, সে শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, সে যাদের সাথে মিশছে, সে যাদের আদর পাচ্ছে, সে যেই হোক না কেন, আপনি একেবারে নিশ্চিত হন যে সে আসলে নিরাপদ এবং স্বাভাবিকভাবে বড় হতে পারছে কিনা। একটা বিজ্ঞাপন ছিল, এটা কার আমি ঠিক জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই লাইনটা, আমি অনেকবার বলেছি, শিশুকে তার শরীরের সীমানা বোঝান, দ্য বেস্ট লাইন এভার। মানে এই জাতীয় বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশেষ করে যৌন যে কি বলা যায় ভিক্টিমাইজেশনটা, যেটাই বলি না কেন, যেটা হচ্ছে সেই জায়গাটিতে খুব ভালো করে স্পষ্টভাবে একটা লাইনে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। যে খুব 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 গুরুত্বপূর্ণ একটা কোনো একটা এনজিও বা কোনো কারো, আমার জানা এই মুহূর্তে মনে নাই, যারা করেছেন তাদেরকে আমি স্যালুট জানাই। এই লাইনটা আমার কাছে খুব মারাত্মক পছন্দ লাইন হয়েছে, শিশুকে শরীরের সীমানাটা বোঝাতে হবে, যে যে কেউ তাকে আদর করতে পারে, সে যেই করুক না কেন, সে তাকে কোথায় কতটুকু আদর করতে পারে, এর বাইরে যদি কোনো কিছু করে থাকে এবং তার যদি অস্বাভাবিক মনে হয়, সে যেন দ্রুত তার যে নির্ভরযোগ্য জায়গাটা, সে যদি মা হয়, সে যদি বাবা হয় কিংবা বড় বোন হয়, ভাই হয়, তার কাছে গিয়ে যেন বলতে পারে নিরাপদে যে সে আমার সাথে এরকম আচরণ করেছে। এবং এটা খুবই খুবই জরুরি, আপনারা ভিমরি খাবেন জেনে, আপনারা মানে স্ট্যাটিস্টিক শুনলে আটকে উঠবেন, চোখটা কপালে উঠে যাবে, যে কি পরিমাণ ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে, নারী কিংবা পুরুষ নির্বিশেষে আমি যদি বলি, এই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয় এবং পরিবারের মধ্যে হয়। স্ট্যাটিস্টিক জানলে আপনি আটকে উঠতেন, জাস্ট একটু ঘাটাঘাটি করুন, বিভিন্ন বড় বড় এনজিও এটার পিছনে কাজ করে। তো আমার মনে হয় যে এটা নিয়ে সচেতন করার একটা জায়গা আছে, এবং শিশুকে নিরাপদ একটা জায়গা দিন। আর অবশ্যই শিশুরা বোঝে না এটা মনে করে কোনো অনিরাপদ একটা সম্পর্ক চর্চা করবেন না, কারণ শিশুটা কিন্তু খুব ভালো করে বোঝে, কখনো কখনো আমার আপনার চেয়ে ভালো বোঝে, এবং এই যে বোঝাটা সেটা তাদের জীবনে ভয়ানক রকমের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সো প্লিজ স্টপ, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট
এক্সক্লুসিভলি অন ফিউশনপিটি.com.